শরীরে একটু শক্তি নেই। কোন জায়গায় জানি হেলান দিয়ে বসেছিলাম মনেও নেই, শুধুমাত্র কানের ভেতরে যাচ্ছে মানুষের তর্কাতর্কি বা বিভিন্ন রকমের কথা, সব অস্পষ্ট। মাঝখানে মনে হলো যে দুইবার আমাকে দিগন্ত তারা স্পর্শ করেছিল, এটা মনে হয়েছিল, কিন্তু আমি ক্লান্ত। একটু পরপর খুব জোরে জোরে বাজ পড়ার শব্দ হচ্ছিল, জোরে জোরে বজ্রপাতের শব্দ, কিন্তু আমি জাগ্রত, কান সজাগ, কিন্তু নিজেকে অন্য জায়গায় পাচ্ছি, এমন এক জায়গায় যে জায়গাটা আমার কাছে তখন একদম জীবন্ত। এখানে আমি মানুষের কথাবার্তা শুনছি, আর সেখানে আমি সবকিছু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, আর বৃষ্টিটা যে হচ্ছে সেইটা আমার গায়ে পর্যন্ত পড়ছে। আমি এমন একটা জায়গা দাঁড়ানো যে জায়গাটা, মানে যে জায়গাটা এমন আমার এক হাত দূরত্বে বা দুই হাত দূরত্বে গাছপালার যে পাতা, মনে হয় নারকেল গাছের পাতা, ছোট নারকেল অথবা পাম গাছ, তার পাতা। বজ্রপাত হচ্ছে, গ্রামের রাস্তা দেখা যায়, বজ্রপাতের আলোতে সে গ্রামের রাস্তা দেখা যায়, মাটির রাস্তা, ভিজে যাওয়া মাটির রাস্তা। একটা বাড়ির দিকে রাস্তাটা ঢুকেছে, আর সেই বাড়ি যে রাস্তাটা ঢুকেছে সে বাড়ির দিকে দুই পাশে আপার মনে হলো যেন জলাধার, ডোবার মতো অথবা নিচু জমি, গভীর না। আমি দেখলাম একটা লোক দৌড় দিয়ে গেল বাম দিক থেকে ডান দিকে দৌড় দিয়ে গেল। সে যখন যাচ্ছে সে যেন কি যেন মুখে দিতে দিতে যাচ্ছে, দৌড় দিচ্ছে, সে দৌড় দিয়ে চলে গেল। কানের মধ্যে শব্দ আসলো লোকজনের কথাবার্তা, আরো লোকজন দৌড়ে আসছে, সে লোকেরা দৌড়ে আসলো বাম দিক থেকে ডান দিকে, যেন সেই প্রথম লোকের পিছনে পিছনে তারা ছুটতে শুরু করেছে। আমি ওইখানে তখন স্পষ্টভাবে আমার সব মনে আছে, আমি সেইখানে দাঁড়ানো, বৃষ্টিতে ভিজে গেলে মানুষের যেমন লাগে ঠিক তেমন অনুভূতি, তো আচমক না আমার মনে হলো কে জানি আমার ঠিক কানের পেছনে আমার বাম দিকে একটা পরশ, একটা অত্যন্ত বিশ্রী পরশ, অনেকটা কে যেন আমার কানের ভিতরে তার জিভ লাগিয়েছে, কে যেন ফিস ফিস করে কথা বলছে, এবং একটা মেয়েলি শব্দ, মেয়েলি হাসি, যেন এই হাসিটা একবার ওদিক থেকে একবার ওদিক থেকে, কিন্তু মায়ার হাসি, ভয়ের হাসি না, মায়ার হাসি, যেন সে আপনাকে প্রলুব্ধ করছে সেই হাসি দিয়ে, সেই মায়াময় হাসি দিয়ে, এবং নূপুরের শব্দ, নূপুর পরে এই বৃষ্টির ভেতরে সেই জঙ্গলে আমার পেছনে আমার ডানে অথবা বামে কে যেন হাঁটছে, আর ওইভাবে মিষ্টি মিষ্টি হাসি। এই পরশটা পাওয়ার পরেও কিন্তু আমি ওই শব্দ আর ওই হাসি আমি শুনতে পাচ্ছিলাম, আমি পেছনে ঘুরেছিলাম, মনে হলো কে যেন অন্ধকারের ভিতরে আর একটু গায়েব হয়ে গেছে, মানে ছিল কিন্তু সে পিছিয়ে গেছে। এদিকে কানে শুনতে পাচ্ছি আমি মানুষজনের চিৎকার, কানে শুনতে পাচ্ছি আমি এইখানে কি হচ্ছে সেইটাও, কে যেন আমাকে দূর থেকে ডাকল, এদিকে আসো, একদম মায়াবী মেয়ে কণ্ঠে, আপনি কণ্ঠের ডাককে ফেলে দিতে পারবেন না, কিন্তু আমার সেই কন্ট্রোল আছে সেই জিনিসের উপরে। আমি সব শুনতে পাচ্ছি বিধায় আমি তখনও ডিএর নাম ধরে ডাক দিচ্ছিলাম, তখনও আমি দিগন্ত তারার নাম ধরে ডাক দিচ্ছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে আমাকে জাগা, আমাকে জাগা, দিগন্ত তারা আমাকে জাগাও, কেউ আমাকে জাগাচ্ছে না, কিন্তু ওদিক থেকে সেই মিষ্টি হাসিটা আসছে, সেই মিষ্টি হাসি সে আমাকে বারবার তার কাছে ডাকছে। কেমন যেন অস্পষ্ট ভাবে মনে হলো যে অন্ধকারের ভেতরে কাকে যেন দেখা যায়, আমার দিকে ঘুরে আছে, এক দিক থেকে ডান অথবা বাম দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে, সরাসরি তার রকম আসে, কেউ সরাসরি এভাবে দাঁড়ায় না, যেন সে আড়াল থেকে আমাকে দেখার চেষ্টা করছে, আবার আড়ালে মিলে যাওয়ার চেষ্টা করছে। একটু পরপর ফিসফিসে নেই, বৃষ্টি পড়ছে না, আমার শরীর পুরো ভেজা, সে ভেজা শরীরে এই অন্ধকারের ভেতরে মনে হলো যে সে আমার আর একদম কাছে চলে আসছে। তার চেহারা দেখা যায় না, কিন্তু বোঝা যায় সে আমার কাছে, একদম একদম কাছে। সে আমি যদি হাত বাড়িয়ে দিই তাহলে তার চেহারাটা স্পর্শ করতে পারবো, কিন্তু তাকে দেখা যায় না, দেখা যায় না তাকে। শেষে অন্ধকারের ভিতরে মিশে আছে আমার সারা শরীরে বৃষ্টির পানি, পুরো শরীর ঠান্ডা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওই চেহারাটা, কালো অন্ধকারের ভিতরে যে চেহারাটা, সেই চেহারাটা আমার বাম দিকে ঝুঁকলো, আমার চেহারা বাম দিকে ঝুঁকলো, কিন্তু ঠিকই আবার আমার বাম কান্ঠার তার জিভের পরশটা লাগিয়ে দিল, যা বিশ্রী অনুভূতি জাগায় একটা মানুষের ভেতরে। এবং ওই সময় ফিসফিস করে কি জানি বলব, কেন জানি মনে হলো যে সে তার দুই হাত আমার ঘাড়ের উপরে রেখেছে, সে দুই হাত আমার ঘাড়ের উপরে রেখেছে। আস্তে আস্তে তার চেহারা যেন পরিষ্কার হচ্ছে আমার সামনে, বড় একটা চেহারা, বড় একটা ফেস, শরীর একদম চিকন, শরীর ব্রোঞ্জার কালারের, চিকন একদম ব্রোঞ্জার কালার এবং চিকন শরীর, কিন্তু মাথাটা অনেক বড়, কিন্তু অস্পষ্ট, একদম অস্পষ্ট। তখন কেন জানি সে মনে হচ্ছে যেন আমাকে তার মায়ার ভেতরে সে গেঁথে ফেলার চেষ্টা করছে। এমন সময় কোন দিক থেকে একটা হাত এলো, আমি দেখলাম শুধু হাত এলো, ওর চেহারাটাকে পেছনের দিকে টান দিল, আর আমার হুশ একদম ফেরত আসলো জায়গা মতো। আমাকে কে জাগিয়েছে? জাগিয়েছে আমাকে দিগন্তের তারা। সে বুঝতে পেরেছিল যে আমি এইখানেও, আমি আরেক জায়গায়ও, মানে এইখানেই বসা, কান সজা, কান শুনতে পাচ্ছে, কিন্তু আমি আরেক জায়গায়। দিগন্ত তারা তা বুঝতে পেরে কিন্তু সময় মতো আমাকে সেখান থেকে টান দিয়ে বের করেছে। এবং যেই সময় সে আমাকে টান দিয়ে বের করলো, টানের মতো শব্দ আসছে, আমজাদের পরিবার মনে হয় না চাচ্ছে এক্সোসিজম করে হোক, কারণ তারা এই এই সুপার ন্যাচারাল ঘটনা কত কিছু দেখে তারা প্রচন্ডভাবে ভীত, এবং তারা এক কথায় এটি যাচ্ছে যে আমজাদকে তারা এখানে রাখবে না, তারা আমজাদকে তার সেই হসপিটালে ফেরত নিয়ে যাবে, এখানে তারা রাখবে না। কিন্তু ডিএ তাদেরকে বোঝাচ্ছিল, ডিএ তাদেরকে বোঝাচ্ছিল যে তারা 20% অলরেডি সমাধান করতে পেরেছে, এখন 80% কাজ করা বাকি। ইভেন আজকে রাতে যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে 60% তখনও কাজ করা বাকি। ডিএ তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, এখন তারা বুঝেছে কিনা তা আমি জানি না, কিন্তু আমজাদের দিকে লক্ষ্য করার চেষ্টা করলেন। লোকটা একেবারে হাপুসের মতো ঘুমাচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে হয়তো সে জানেও না, সে দেখেও নি। এক পর্যায়ে কি কথাবার্তা হলো সেটা আমি জানি না, কিন্তু ডিএ আমাকে এসে বলল তুমি এটা কন্টিনিউ করো, তুমি আজ রাতে যা পারো করো, আগামীকাল সকালে দেখা যাবে। এটা একটা দুর্যোগের রাত, বৃষ্টির ঘনঘটা বাড়ছে, যে বৃষ্টি একটা সাধারণ পর্যায়ে ছিল, ঝড় বৃষ্টি রাত যেরকম হয়, কিন্তু এখন বজ্রপাত কিছুক্ষণ পর পর হলেও বৃষ্টি এখন মুষলধারে নামতে শুরু করেছে, যেমনটা বৃষ্টি বর্ষার শেষের দিকে চলে যাওয়ার সময় যেরকম ঝুম বৃষ্টি হয়, এরকম অগস্টের দিকে যেরকম ঝুম বৃষ্টি হয় সেরকম ওই অবস্থাতে ওই দিন রাতের বেলা শরীরে এক ফোঁটা জল নেই, আমি এবং টিএ বসে আছি তাদের ডাইনিং এ, ওই পরিবারের লোকজনের কোনো কেয়ার নেই, কারণ স্বাভাবিকভাবে তারা যে সুপার ন্যাচারাল জিনিসগুলো দেখেছে এটার জন্য তারা তৈরি তো ছিলই না, এখন এটা তাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছে। এখন কেউ আমাদেরকে এক গ্লাস পানি দেবে সেটা তো প্রশ্নই আসে না। তারপরও আমি ডাইনিং টেবিলে বসা, মাথাটা একদম ঝুঁকিয়ে লাগানো, মানে টেবিলের সাথে লাগানো। ডিএকে আমি সরাসরি জিজ্ঞেস করলাম কি হয়েছিল ওই সময় যখন ওই যে বিছানার উপরে পড়েছিলে, পড়েছিলেন আর কি, তুমি না আপনি বলে বলি, যখন বিছানার উপরে পড়েছিলেন মতো দেয়নি। সে আমাকে বললো যে তোমার কি অবস্থা, আমি বললাম আমি ঠিক, আমি ফিট। সে আমাকে বললো যে না তুমি তো ফিট না, আমি বেশ কয়েকবার দেখেছি যে তুমি একেবারে ডিসওরিয়েন্টেড হয়ে যাও, মানে তার উচ্চারণ আর কি, ডিসওরিয়েন্টেড হয়ে যাও, বেখেয়াল হয়ে যাও, কেমন জানি এদিক ওদিক তাকিয়ে থাকো ফেলফেল করে। আমি বললাম যে আমার চোখের সামনেই তো সেটা, আমি তাকে দেখতে পাচ্ছি, আপনি দেখতে পান না? ডিএ আমাকে সেই কথার উত্তর দেয়নি। ডিএ আমাকে বললো যে তুমি এই মুহূর্তে কতখানি ক্যাপেবল, এরপরে যদি কোনো এন্টিটি আসে তাকে হ্যান্ডেল করার জন্য। আমি বললাম যে সে তো আছে। কথা বলে আমি আশেপাশে তাকালাম যে কোন দিকে দিগন্ত তারা। অ্যাকচুয়ালি ওই সময় ফ্ল্যাটের ভিতরে দিগন্ত তারা ছিল না, তো সে ছিল না বিধায় ওই সময় ডিএ আমাকে একটা কথা বলল। সে আমাকে বলল আমি এর আগে বা যখন ওর বেশ একটা সেশন নেই, ওই সময় আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, এদের মধ্যে থেকে দুইজন চরম খারাপ, ধরে নিতে পারো দুটো পার্সোনালিটি, এই দুজন চরম খারাপ। এর মধ্যে একজন হচ্ছে মেয়ে এবং আরেকজন হচ্ছে ছেলে। ছেলেটার কথা যদি তোমাকে আমি বলি, সে একজন ক্যানিবাল, মানে ক্যানিবালিস্টিক বিহেভিয়ার তার। সে সবসময় ফ্যাসিনেশনে ভোগে, সে কিভাবে মানুষের মাংস খেতে পারে। সে সবসময় এই ধরনের কথাবার্তা বলতো যে সে কিভাবে হিউম্যান ফ্লেশ খাবে, মানে একটা হিউম্যান ফ্লেশ তার কাছে কতটা টেস্টি, সেটা বোঝানোর চেষ্টা করে। এবং সে একটা হিউম্যান বডিতে কিভাবে ফ্লেশ ছাড়াতে হয় সে কথাও আমাকে খুব সুন্দর সুন্দর করে বলেছে। এবং আমি ওই সময় কথা শুনে ডিএকে বললাম, তাহলে বোন কেমন? ডিএ তখন আমাকে বলল, বোন অনেক বেশি ইন্টারেস্টিং, সে সবসময় সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভোগে। সে সবসময় করে কি, ছেলেদের কানের কাছে এসে তাদের কান স্পর্শ করার চেষ্টা করে, তাদের ঘাড়ে স্পর্শ করার চেষ্টা করে, তাদেরকে আগে এক অন্য ধরনের অনুভূতি দেওয়ার চেষ্টা করে যেটাতে ছেলেরা কখনো ইউজড না। আমি যখন তার সেশন নিয়েছি সেই সময় সে বেশ কয়েকবার বলেছে সে আমাকে কিভাবে সিডিউস করতে পারে। এবং তার ওই কথা শোনার পরে আমি একটা ব্যাপার খেয়াল করলাম, এটা প্র্যাকটিক্যালি সেই ধরনের সিডাকশন না যে ধরনের সিডাকশন একটা ছেলে হয়, যে ধরনের সিডিউসড একটা ছেলে হতে পারে। মেয়েদের ক্ষেত্রে একরকম, ছেলেদের ক্ষেত্রে আরেকরকম, কিন্তু সে যেভাবে একটা ছেলেকে নিজের প্রতি সিডিউস করার চেষ্টা করে, তাকে নিজের প্রতি আগ্রহী করে তোলে, সেটা খুবই খুবই অন্যরকম। সে সবার আগে শুরু করে কানে, সে কানে স্পর্শ করে, আর সে ডাকে। তার যে ডাক, ওই ডাকে একটা ছেলের ভেতরে অনেক ধরনের পরিবর্তন ঘটিয়ে দেয়। সে যখন ওই সেশনগুলোতে তার সাথে যখন আমি কথা বলেছি, সে সব সময় বলেছে সে কিভাবে এক একটা ছেলের সাথে সে মিশে, ওই ছেলেরা কখনো বুঝতে পারে না, এবং যদি কখনো টের পায়, যদি সে সময় সে ছেলেরা নিজেদের সব জ্ঞানে ফেরত আসে, তাহলে সে এমনও করেছে যে সেই ছেলেদের চোখ করে মেরে ফেলার চেষ্টা করেছে, যেটা তুমি ধরে নিতে পারো বোবা। তার ওই সেশনগুলোতে আমি অনেক ধরনের ফ্যাসিনেশনের দেখা আমি পেয়েছি। সে এমন এমন ভাবে যে ধরনের ফ্যান্টাসির কথা বলে, এই ধরনের ফ্যান্টাসি কাদের ভিতরে কাজ করে জানো? যারা তাদের সেক্সুয়াল লাইফে অতি সাধারণ জিনিসের প্রতি আর অভ্যস্ত না, যারা মোটামুটি পর্নোগ্রাফির উপর অভ্যস্ত, তাদের যে ধরনের ফ্যান্টাসি কাজ করে, যে ধরনের ফ্যান্টাসিতে তারা সবচেয়ে বেশি শান্তি পাবে বা তাদের মানে তাদের অর্গাজমটা ভালোভাবে হবে, ঠিক ওইরকম, ঠিক ওই ধরনের ফ্যান্টাসাইজ কথাবার্তা আমি কিন্তু তার কাছ থেকে পেয়েছি। আমি তারপরে জিজ্ঞেস করলাম, আর ঠিক, সে আমাকে বললো এরপরে দুইজন আছে, তারা দুই ভাই, দুই ভাইয়ের প্রতি দুই ভাইয়ের প্রচন্ড ভালোবাসা, এক ভাই ছাড়া আরেক ভাই চলতে পারে না। এরা অবশ্য পাঁচ ভাই বোনই, কিন্তু ছোট দুজন একে অপরের একেবারে খুব কাছাকাছি, আইডেন্টিক্যাল স্বভাব, দুজনের স্বভাব একই রকম। কিন্তু আমি যখন এদের সাথে কথাবার্তা বলেছি, সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কাকে জানো? আমি বললাম, কাকে? সে বলে, যার কথা আমি বলেছিলাম, যার ভেতরে ক্যানিবালিস্টিক বিহেভিয়ার আছে, সে খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা পেইন রিসেপ্টর কি ধরনের সিগন্যাল দিতে পারে একটা মানুষের ব্রেনে, আর ওই মানুষ এই পেইন রিসেপ্টরের ওই সিগন্যালটা পাওয়ার পরে কি ধরনের ব্যথাটে পেতে পারে, একটা সেশনে সে আমাকে বুঝিয়েছিল। এবং তার কথা মতো একটা এক্সপেরিমেন্ট আমি করেছিলাম, করার পরে আমি টের পেয়েছিলাম যে সে আমাকে যে থিওরির কথা বলছে ওটা তো আমার কাছে মনে হচ্ছে থিওরি, কিন্তু ওটা তো সত্য। এবং ওই এক্সপেরিমেন্টে আমি এক্স্যাক্টলি সেই ধরনের ব্যথা পাই। আমি ভেবেছিলাম যে সে কিভাবে জানলো যে এতগুলো পেইন রিসেপ্টর থেকে এক্স্যাক্টলি কোন জায়গার কোন ধরনের পেইন রিসেপ্টর সবচেয়ে বেশি পেইন দিতে পারে মানুষকে, সবচেয়ে বেশি যন্ত্রণার সিগন্যাল দিতে পারে মানুষের ব্রেনে, এটা সে কিভাবে জানতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা আমাকে ফ্যাসিনেটেড করে তুলে দিতে পারে, এরা জানে কিভাবে এত কিছু। তখন আমি তাকে বললাম এরা জানে না তো এমন কোনো কিছু নাই, এদের মধ্যে যারা বোকা তারা তো বোকা, যারা আহাম্মক তারা আহাম্মক, আর যারা জ্ঞানী তারা জ্ঞানী, আর যারা শয়তান তারা শয়তান। এখন আপনার কথা যেটা বুঝলাম যে এখানে পাঁচজন পাঁচজনই তোর, এখন যে গেল সে মোটামুটি আমার অবস্থা একদম খারাপ করে ফেলেছে। এসে তো আমি বের উঠতে পারিনি, কপাল ভালো যে সে আসছিল, কিন্তু কতক্ষণ পরিবারের অবস্থা দেখেছেন, পরিবারের অবস্থা একদম খারাপ, পরিবার কিভাবে মানবে। এর মধ্যে যদি আবার রাতের বেলা আরেকজন আসে, আমি কোনো কিছু মনে করতে পারছি না জানেন। আমি এখন বলতে পারি সর্বোচ্চ আলিফ লাম মিম, তারপরে দেখবেন আমার কিচ্ছু মনে আসে না, জালিকাল কিতাবও বলতে পারবো না জানেন। মানে আমি এখন বলতে পারছি, কিন্তু ওই সময় আমি বলতে পারি না, আমি খেয়াল করে দেখেছি আমার মুখের ভিতরে কেমন যেন একটা জড়তা চলে আসে, আমি মনে করতে পারি না, আবার মনে করতে পারলেও বলতে পারি না, কেমন যেন অদ্ভুত অনুভূতি। ডক্টর মানে দিয়ে তখন আমাকে বললো যেটা তোমার কগনিটিভ ফাংশনের সমস্যা, আমি বলেছি যে তোমার ভালো ধরনের ঘুম দরকার। তখন আমি তাকে বললাম যে এখন এই সময় এই ঘুমের কথা বলা কি ঠিক। তখন দিয়ে বললো যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে যে কোনো সময় যে কোনো কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট রিলেটেড। আমি তখন তাকে নিজে থেকে বললাম বোনের নাম কি। তো ডিয়ে আমাকে জিজ্ঞেস করলো কোন বোন কার বোন। আমি বললাম এই যে এখানে এই যে আপনার লোক, এর ভেতরে যে আছে, আপনি তো দুজনে কথা বলেন যে দুজন সবচেয়ে বেশি খারাপ, আর দুজন তো প্রায় আইডেন্টিক্যাল স্বভাবের, যে ছোট দুজন, তাদের বোনের যে কথাটা বললেন, বোনের সাথে যে সেশন আপনি কথাবার্তা বলেছেন, বোন কেমন আসলে দেখেছেন কখনো, বা সে তার অ্যাপিয়ারেন্স বুঝেছে কখনো আপনাকে। ডিয়ে আমাকে বলল হয়তো এটা তার চতুর্থ সেশন ছিল আমজাদের সাথে, সেই দিন সে তার অ্যাপিয়ারেন্স বুঝিয়েছিল যে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে যে সে মাথায় মুকুট পরে এবং সেটা তো তিনটা অদ্ভুত রকমের দাঁতের মারির একটা সাইন রয়েছে, মানে মানে কোন এক জানোয়ারের দাঁতের মারিটা বা পাটি যেটাই হোক দাঁত না, সেটা তার মুকুটের ভিতরে এমনভাবে রাখা মনে হবে যেন এটা তিন সিংহলা মুখ, তিন সিংহওয়ালা মুকুট এরকম, কিন্তু তার অ্যাপিয়ারেন্সে সেটা বোঝা যায় না, মনে হয় যেন সে সিংহের বদলে সেটা অনেকটা চিরুনির মতো চ্যাপটা একটা কম্বের মতো আকার নেয়, এবং সে এমনভাবে তাকায় সবসময় যে কোনো একদিকে কাত হয়। আমি যেমন এই মুহূর্তে তোমার সামনে ফুল ফ্রন্টাল ফেস আপ, সবসময় সে সাইড থেকে তাকায়, কখনো ডান সাইড থেকে অথবা কখনো বাম সাইড থেকে, সেইভাবেই বলেছে তার। তখন আমি তাকে বললাম যে আমি যদি এখন একটা কথা বলি বিশ্বাস করবেন। ডিএ বলল সেটা নির্ভর করে যে তুমি আমাকে কি বলছো তার উপরে। তখন আমি তাকে বললাম আমি যখন এখানে বসাছিলাম আমি শুনতে পাচ্ছিলাম এখানে কি কথাবার্তা হয়, কিন্তু সেই কথাগুলো এরকম যেন গর্ব কথাবার্তা, গর্ব গর্ব কথাবার্তা, এবং আমার সামনে দিয়ে একটা লোক দৌড় দিয়ে চলে যায়। আমি নিজেকে আরেক জায়গায় খুঁজে পাই, যে জায়গায় বৃষ্টি হচ্ছে প্রচুর এবং সেই বৃষ্টির পানি আমার পুরো শরীর ভিজিয়ে রেখেছে। আমার সামনে পাম গাছ অথবা নারকেল গাছের পাতা ছিল, এক হাত ডিস্টেন্স অথবা দুই হাত ডিস্টেন্সে, বজ্রপাতের কারণে গ্রামের রাস্তা বোঝা যাচ্ছিল, বাড়ির দিকে একটা রাস্তা ঢুকেছে, বাড়ির দুই পাশে ওই রাস্তার দুই পাশে নিচু জমি অথবা ডোবা, একটা ছেলে দৌড় দিয়ে চলে যায় মুখে কি জানি নিয়ে, তার পেছনে পিছনে আরো কিছু লোকজন দৌড়ায়। এইটুকু দেখার পরপরই আমি ওই মেয়েটা শুনতে পাই, এবং আপনি যেভাবে বলেছেন আমি আমার কানে জিভের স্পর্শ আমি পেয়েছি, সেই সাথে আমি এইটাও টের পাই যে আমার কোলের উপরে কেউ উঠে বসার চেষ্টা করছে, আর আমি এইটাও টের পাই যে সে কোনো না কোনো ভাবে আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করছে। তো ডিএ এর সাথে সাথে আমাকে উত্তর দেয় যে তোমার কি কোনো রেসপন্স ছিল না বা তোমার কোনো ধরনের ফিলিংস জাগে নাই। এই কথার উত্তরে আমি তাদেরকে তাকিয়েছিলাম কিছু সময়, সে আমাদের তাকিয়েছিল, সে এক্সপেক্ট করেছে যে আমি উত্তর দিব, কিন্তু আমি তাকে কোনো উত্তরই দিইনি এই কথার। তখন সে আমাকে বলল এটা হতে পারে যে তুমি হয়তো এখানে ছেলে, এখন একজনকে তো সরালো, একজনকে তো সরালো, এখন একজন হয়তো এখানে এসে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, অথবা আমি ধরে নিতে পারি এটা পুরোটাই হ্যালোসিনেশন তোমার ব্রেনের, কারণ তুমি এখানে বসে আমাদের কথাবার্তা শুনছো আর ওইখানে চিন্তা ভাবনা করছো, দুইটা দুই রকমের দুই জায়গা হতে পারে না। ডিএ আমাকে সবসময় একটা ব্যাপার শেখানোর চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে যখন ডিমোনিক অ্যাক্টিভিটি ঘটে ওই একই সময়ে যেমন আমরা হ্যালোসিনেটও করতে পারি, ঠিক তেমনি আমাদের কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের অনেক কিছু একই সময় দেখাতে পারে, আবার সেটা শয়তানও দেখাতে পারে একই টাইমে। এই জন্য বুঝে ওঠা টাফ যে এটা হ্যালোসিনেশন কিনা বা কোনো কিছু। কিন্তু যেই মুহূর্তে সে আমাকে বলল এটা হ্যালোসিনেশন, ওই সময় আমি পাল্টা উত্তর দিলাম যে একটু আগে নাতে বললেন যে সে জিভে জিভ লাগানোর চেষ্টা করে কানে, অথবা সে ব্যাড টাচ করার চেষ্টা করে, তাহলে এটা তো আমার জানার কথা না, আমি তো দেখলামই। ডি আমার এই কথার উত্তর দেয়নি, সে শুধু আমাকে বলল যে ঠিক আছে চলো একটু বিশ্রাম করে, আপাতত একটু রেস্ট নেই, মাথা একটু ঠান্ডা হোক তোমার, এরপরে দেখি। আমজাদের দিকে তাকলো, কারণ ডাইনিং টেবিল থেকে আমজাদের ঘরে দরজা দেখা যায়। তো আমজাদ তখন বিছানার ভিতরে, সে আমাকে বলল আর একটু পরে যদি দেখি যে সে জেগেছে তখন আবার যাব। তো কত সময় যে আমরা জানি না, এবং আমি এটুকু বুঝতে পারলাম যে দিগন্ত তারা কেন স্পেস দিয়েছে, কারণ সে থাকলে কেউ আসবে না, আর আসলেও ওইভাবে তাকে সে বডির বাইরে রাখা যাবে না। এই মুহূর্তে যদি কেউ আসেও সে বডির ভেতরে থাকবে, কারণ সে খুব ভালো করে জানে যে বডির ভেতর থেকে তাকে বের করতে গেলে সে অনেক কষ্ট তাকে বোহাতে হবে, এবং বডির বাইরে এলে তার উপরে হামলা করা অনেক বেশি সহজ। এটা আমার মন বলছিল যে ওরা এটা টের পাবে। তো ওইভাবে চলছিল প্ল্যানিং, যে সে জাগবে, এরপরে যত কথাবার্তা হবে তত কথাবার্তা হবে, বা যা দেখা তা দেখব। কিছু সময় পর আমার প্রায় ঢুলুনি চলে আসছে, এমন সময় পূর্ণবয়স্ক মানুষ যেভাবে কাঁদে না সেভাবে কাঁদতে লাগলো আমজাদ, একদম চিৎকার করে করে। তার ওই কান্নাটা যখন আমার কানে এলো তখন আমি উঠলাম, হাত পা কাঁদছে আচমকা এরকম কান্নার শব্দে, কারণ আমার ঘোর প্রায় চলে আসছিল, মানে ঘুমের মতো ভাব চলে আসছিল। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তখন সেই ভাবটা তো রয়েছে পরিবেশে। যখন তার কান্না থামানোর চেষ্টা করে হচ্ছিল, তার কান্না থামছিল না, সে বারবার বলছিল যে তার কলিজাটা ওইখানে, তার কলিজাটা ওইখানে, তার কলিজাটা ওইখানে। তো একটা মানুষ যখনই কথা বলবে স্বাভাবিকভাবেই এটা একটা ভয়ের স্বপ্ন হতে পারে বা কোনো কারণ হতে পারে, কিন্তু সে বারবার চিৎকার করে বলছিল যে তার কলিজাটা ওইখানে, তার কলিজাটা ওইখানে, তার কলিজাটা ওইখানে। যখন বোঝানোর চেষ্টা করা হলো বা জানার চেষ্টা করা হলো যে সে কেন বলছে বারবার কলিজাটা ওইখানে, কলিজাটা ওইখানে, তখন সে আমার দিকে ইশারা করে, মানে আমার দিকে আঙ্গুল দোলো, মানে তুই জানিস, তুই মানে ওই ভাষায় যে তুই জানাস, তুই জানাস, তুই সব জানাস, তুই দেখছিস, তুই দেখছিস ছেলেকে ধরে, তুই সবকিছু দেখছিস, ওইখানে আমার কলিজা, ওই ছেলের হাতে আমার কলিজা, ওই ছেলেকে ধর আর আমাকে বাঁচা। এই একই কথা বাবা বলছিল, যেটা একটা সাইকোটিক পেশেন্ট বলে বারবার। কিন্তু এর তো জানার কথা না যে আমি কোনো ছেলেকে ধরে যেতে দেখেছি। তো অনেকক্ষণ সময় লাগলো, অনেকক্ষণ বুঝালো ডিএ তার মতো করে তার ট্রেনিং এ যেটা রয়েছে সেই ট্রেনিং বা সেই তার তার চিকিৎসার যে সিস্টেম সাইকোটিক পেশেন্টদের হ্যান্ডেল করা, সেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করলো, তাকে শান্ত করার চেষ্টা করলো, সে শান্ত হলো এবং তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো, বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো, সে ঘুমাবে না, সে এখন খাবার খাবে, তার প্রচন্ড নাকি ক্ষুধা লেগেছে। তো ওই সময় তার পরিবার তার জন্য খাবার তৈরি করতে শুরু করে, খাবার যেটা ছিল সেটা রেডি করতে শুরু করে। সে বারবার একটা কথা বলছিল, সে ডিএকে ফিসফিস করে, ডিএ আমাকে সেটা তখন বলেনি কিন্তু পরে বলেছিল। আর সে কথাটা হচ্ছে কি, সে ডিএকে ফিসফিস করে বলছিল যে তার কলিজাটা এমন এক জায়গায় যে জায়গাটা থেকে কলিজাটা নিয়ে সে ছেলে দৌড় দিয়েছে এবং সে ছেলের পেছনে আরো লোকজন দৌড় দিচ্ছে। আর ওই ছেলেটা ওইখানে দাঁড়ানো ছিল জঙ্গলের ভিতরে, ও দেখেছে আমার কলিজা নিয়ে সে ছেলে দৌড়ায়, কিন্তু সে ওই ছেলেকে থামায় নাই। ওই ছেলের কাছে আমার কলিজা, সে এই কথাটা বারবার রিপিট করছিল। এখন এটা সম্ভবই না যে ওই ফ্যানের শব্দে বা কোনো কিছুতে, আমরা যে দুজন মোটামুটি আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছিলাম, এই কথা সে শুনতে পারে। ডে কিন্তু দুই রকমের ব্যাপার হ্যান্ডেল করে একই টাইমে, সে যদি দেখে যে এটা সাইকোটিক না তো এটা যদি সুপারন্যাচারাল দিকে যায় তখন সে ওইভাবে নজর দেয়। কিন্তু সে একটা ব্যাপার লক্ষ্য করছিল যে এটা পুরো ব্যবহারটাই সাইকোটিক, মানে এর মধ্যে সুপারন্যাচারাল আচার বা আচরণ সে পাচ্ছে না, যেটা আন্দাজ বলছে এখন। কিন্তু তারপরও সে আমাকে তখনই কথাটা বলেনি। আমি আমার মতো কোনো অদ্ভুত কারণে ডাইনিং টেবিল আবার ডাইনিং টেবিলে ফেলত দিই, অদ্ভুত একটা কারণ আমি জানি না কেন। এবং যখনই আমি ডাইনিং টেবিলে যে বসি, ওই মিনিটার বাবার খ্যাক খ্যাক আওয়াজ আমার কানে আসে। পুরো ডাইনিং রুমটা হঠাৎ অন্ধকার, শুধুমাত্র এক সাইড থেকে একটা দরজা থেকে যে আলোটা আসছে সে আলোটা যে পড়েছে চেহারা বাঁধা ওই মেয়েটার বাবার উপরে। ওই মেয়েটার বাবার চেহারার মধ্যে অনেকগুলো দাগ, কিল ঘষে মারার দাগ, এবং সেই ব্যক্তি তার ঠোঁটের দিকে ইশারা করে আমাকে বোঝাচ্ছিল যে এই যে এইখানে নাম বেঁধেছিস, আজকে ওকে মার, আজকে ওকে মার, বাধাই তো ঠিক যেভাবে আমাকে বেঁধে রেখেছিল এইভাবে ধরে ধরে মার, কিল আর ঘুষি মারবি, শুধু শুধু কিল মারবি, ঘুষি মারবি আর সবকিছু করবি, মারবি না, আমাকে যেভাবে ধরে ধরে মেরেছিল সেভাবে মারবি না। এবং যে সময় সে কথাগুলো বলছিল, সে যে চেয়ারের বাধা আমি যে চেয়ারটা দেখতে পাচ্ছি, ওই চেয়ারের ওইখান থেকে এক ধরনের পানি গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে, মানে ফ্লোরে যেভাবে পানি ট্রাভেল করে সেভাবে ট্রাভেল করে করে একটা সরু লাইন নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এবং ওদিক থেকে সে আমাকে বলছিল যে নে তবারক নিয়ে আসছি তোর জন্য, তবারক খা, ফ্লোরে নাম, নাকে খদ দে, তারপরে আমার তবারক খা, তারপর এখান থেকে ভাগ, নইলে আমার ভাই যদি আসে তোর অবস্থা কি হবে তুই জানিস না, আমার বোন কিন্তু তোকে পছন্দ করতে শুরু করেছে, তুই জোয়ান, চাইলে আমার বোনকে নিয়ে যেতে পারিস, কিন্তু আমার ভাইয়ের জন্য অপেক্ষা করিস না এখানে, ভাই যদি আসে তোদের একটার অবস্থাও ভালো থাকবে না, যা যা। তো এইটুকু কথা, এরপরে হাসি ঠাট্টা শব্দ আমার কানে মধ্যে আসছে, অদ্ভুত রকমের একটা মানুষকে অপমান করে যে ধরনের যত ধরনের চোখ করা যায়, মানে মজার কথা বলা যায় একটা মানুষকে অপমান করে, সব ধরনের কথা বলে যাচ্ছিল, এমনকি আমার ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো নিয়েও। আমি ডাইনিং টেবিলে মাথার একেবারে লাগিয়ে বসা, মাথা কি নোয়ানো, অপেক্ষা করছি, মনে মনে বলছি তা তুমি কোথায়, তুমি আসো, আমাকে খুব খুব জ্বালাতন করে খুব। ওই সময় না হঠাৎ একটা জোরে বাজ পড়ে, এবং যে সময় জোরে বাজ পড়ে ঠিক সেই সময় আমজাদ মানে একটা দম নেয়, এবং দমটা নেওয়ার পর পরই আমজাদের দম আটকে যায়। আমি উঠে দাঁড়াই, আমার স্পষ্ট মনে আছে আমি জানি ওইখানে কেউ নেই, কিন্তু তারপর ওইখান থেকে ঠিক ওই জায়গায় যে জায়গাটা চেয়ার দেখেছিলাম ওই যে মেয়েটার বাবা বাথা অবস্থায়, সেই দিক থেকে কে যিনি হাসতে হাসতে বলছিল যে যা আমাদের বোন আসছে যা। এখন আমি উঠে ওইখানে যাই ঠিক ওই জায়গাতে আমজাদের ওই ঘরে, ওই যে সে এইভাবে নিঃশ্বাস নিয়েছিল ব্যাস ওইখানে সে ফ্রিজ, সে এখন শ্বাস নিচ্ছে না, যেহেতু সে শ্বাস নিচ্ছে না বা শ্বাস ফেলছেও না, এই অবস্থা দেখে সাথে সাথে পাম্প করতে শুরু করে সে, মানে ডক্টর দিয়ে সে তার চেস্ট পাঞ্চ পাঞ্চ করতে শুরু করে যাতে সে শ্বাস নিতে পারে, বা তার দম যদি আটকে যায় তাহলে সেটা সেটা যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। কিন্তু ওই অবস্থাতে তার কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না, ওই যে নিঃশ্বাস নিয়েছে অতটুকু, বাঁধন খুলে ফেলা হলো, তাড়াতাড়ি বাঁধন খুলে ফেলার পর পরে তাকে সিপিআর দিতে শুরু করে দিয়ে, এবং ওই সিপিআর দিতে শুরু করার কয়েক সেকেন্ডের ভেতরেই সে নিঃশ্বাস নেয় এবং নিঃশ্বাস নিয়েই সে জাপটা ধরার চেষ্টা করে ডিএকে। সে যখন ডিএকে জাপটা ধরার চেষ্টা করে ডিএ, যেহেতু সে আর্মির ট্রেনিং পাওয়ার লোক, তো সে তার মতো করে একেবারে নিউট্রালাইজ করে ফেলে আমজাদকে। এবং যখনই আমজাদকে সে নিউট্রালাইজ করে আটকে ফেলে, সেই সময় সে ভ্যাটকাতে শুরু করে, ভ্যাটকানি অর্ধভাবে ভ্যাটকাতে থাকে এবং বলতে থাকে, আমি মাকক, আমি মাকক। ওই মাকক শোনার পরে আমি যখন তার কাছে যাই, আমজাদের কাছে, মানে বিছানার ওই পাশে থেকে, পেছন থেকেই আমজাদ আমাদেরকে একটা ফু মারে, এবং ওই ফুটা আমার গায়ে লাগার পরে আমি অবাক হই যে ওই অতখানি দূর থেকে একটা মানুষ ফু মারবে আর ওই ফু আমার গায়ে এসে লাগবে। এদিক ওদিক তাকালাম, হুট করে আমি খেয়াল করলাম কি ডিএর শরীরে কোনো কাপড় নেই, মানে একদম এক ফোঁটা কাপড় নেই। আমজাদের শরীরেও এক ফোঁটা কাপড় নেই, কিন্তু আমজাদকে দেখলাম যে একদম কেমন জানি কাত হয়ে পড়ে আছে। ডানা আমি সবার দিকে তাকালাম, কারোর শরীরে কোনো কাপড় নেই। এবং ওই মোমেন্টে আমি আমার চোখ বন্ধ করে ফেলি। আমি যখন আমার চোখ বন্ধ করি, সে সময় আমি আমার কানে শুনতে পাচ্ছিলাম একদম পাশ থেকে, যেন এই যে এইখানেই আমজাদের কোন আত্মীয়, কারণ আমার পাশে দুজন মহিলা দাঁড়ানো ছিলাম, চোখ বন্ধ করে ফেলেছিলাম সাথে সাথে। যখন আমি বুঝতে পেরেছি যে আমার চোখের সামনে থেকে পর্দা সরানো হয়ে গেছে, মনে হলো ওই মহিলাই যেন ফিসফিস করে আমাকে ডাক দিল, বলে যে আমার কাছে আসো। আমি আমার মাথা কাত করে ঘুরিয়ে দিলাম, ঠিক মানে আমি মাথা ঘুরিয়ে দিলাম জায়গার দিকে, আমার কান এই মুহূর্তে ডিএর দিকে। আমি ডিএকে বললাম সবাইকে বের করে দাও। তো যখন আমি বললাম যে সবাইকে বের করে দিতে, ডিএ আমাকে বললো আমি কি সিরিয়াস কিনা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, সবাইকে বের করে দিন, সবাইকে বের করে দিন। তো যখন সবাই বের হলো, মনে হলো, তো ডিএ আমাকে বললো যে এখন তুমি বলো কি করতে চাও, আর তোমার চোখ বন্ধ কেন। আমি চোখ খুললাম, আমি দেখলাম যে ডিএ এখনো একদম উলঙ্গ, এক ফোঁটা কাপড়ও নেই। তখন আমি তাকে বললাম যে আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে নিয়েছে, কারোর গায়ে কোনো কাপড় আমি দেখতে পাচ্ছি না। তখন ডিএ আমাকে বললো তুমি তোমাকে কাপড় দেখতে পাও। তখন আমি আমার দিকে তাকালাম এবং আমিও দেখলাম আমার নিজের গায়ে কোনো কাপড় নেই, মানে আমার চোখের এই মুহূর্তে চোখের একটা পর্দার অংশ সরিয়ে দেওয়া। তখন আমি বললাম যে না, আমি তো আমার গায়ে দেখতে পাই না কাপড়। তখন বললো ঠিক আছে, কি করবে বলো। আমি আমজাদের পাশে দাঁড়াই, একদম পাশে, ঠিক মানে সেই বিছানার পাশেই বাঁধা। আমি আমজাদের পাশে দাঁড়াই এবং তার মাথার চুল ধরে চেষ্টা করছিলাম নজর যতটুকু পারি তার চেহারার উপরে রাখতে, কারণ এই মুহূর্তে আমার চোখের সামনে সবার শরীরে কোনো কাপড় নেই, মানে আমার সামনে এই মুহূর্তে আমজাদ এবং ডিএ, কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি কারো গায়ে কাপড় নেই এবং কেমন কেউ। আমি তার মাথার চুলগুলো ধরে টান দিই আর আস্তে করে ডাক দিয়ে বলি যে মাকক, এত সহজে নাম বলে দিলে কিভাবে। তখন সে আমাদেরকে ঘুরে তাকায় এবং আমাকে বলে ইশারা দিয়ে পেছনের দিকে তাকাতে, এবং সে যখন আমাকে ইশারা দেয় চোখ দিয়ে পেছনের দিকে তাকাতে, আমি আমার পেছনের দিকে শুধু মাথা কাত করে তাকাই। তাকানোর পর পরে আমি আমার চোখ ঘুরিয়ে ফেলি, কারণ আমার মনে হলো এখানে কে জানি দাঁড়ানো। তো আমি ডিসাইড করেছি আমি কারোর দিকে তাকাবো না, কারোর দিকে তাকাবো না। তো এটা কিভাবে জানি সে বুঝতে পারলো, বুঝতে পেরে সে আমাকে বলল, আমজাদই বলছে, কতক্ষণ কারোর দিকে না তাকিয়ে থাকবে, আমি তো এখানে, আমি তো বাধ্য করবো আমার দিকে তোমাকে তাকানোর জন্য, তুমি কতক্ষণ সহ্য করবে, তুমি পারবে না বেশিক্ষণ সহ্য করতে। তখন আবার আমার ঠিক কানের লতিতে আমি স্পষ্ট টের পাচ্ছিলাম স্পর্শটা, এবং টের পাওয়া মাত্রই আমি আমাকে ঝাড়া দিয়ে সরাই। ঝাড়া দিয়ে সরানোর সাথে সাথেই হঠাৎ কোন দিক থেকে মনে হলো যেন একটা ধাক্কা এলো, ওই ধাক্কাতে আমি সোজা যেয়ে পড়লাম আমজাদের উপরে। এবং আমজাদের উপর পড়ার পরপরই আমজাদ তার এক হাত দিয়ে আমার ঘাড় চেপে ধরার চেষ্টা করলো ওর পেটের উপরেই, মানে জাস্ট আমার দম বন্ধ করার চেষ্টা করছে ওর পেটের উপরে, মানে কারণ অন্য জায়গাতে সে নিয়ে যেতে পারছে না আমাকে। আমিও ঝাড়া দিয়ে সরিয়ে ফেলি, কারণ ওর গায়ে অত বেশি জোর নেই, এবং ঝাড়া দিয়ে সরে ফেলা মাত্রই আমার হাত বেশি চলতো তখন, এই জন্য আমার হাত উঠে তার গায়ে, সাথে সাথে দুটো কিল মারি তার মাথার ভিতরে, মাথার ডান্সে খুব জোরে কিল মারি, ঘুষিও না কিল। তো সাথে সাথে আমাকে দিয়ে থামানোর চেষ্টা করে, তখন আমি দেখতে পাচ্ছি কারো গায়ে কোনো কাপড় নেই, কোনো কিছু নেই। তো সে তখন বলছে, মানে আমজাদ এমন ভাবে কথা বলছে যেন আমজাদ হুঁশে আছে, এবং হুঁশে থাকা অবস্থায় আমি আমজাদকে মেরেছি, এবং আমজাদ তখন অর্ডার দিচ্ছে তার স্ত্রীকে, এই অমুক তুমি এখানে এক্ষুনি আসো, এত বড় সাহস, এই ছেলে আমাকে হাত তুলে আর আমার হাত পা বাঁধা গেল। একদম স্বাভাবিকভাবে সে তার স্ত্রীকে ডাকতে শুরু করে, এবং ওই সময় যখন আমি বেরিয়ে আসি, আমি দেখলাম যে মহিলা আমার সামনে দিকে হেঁটে আসছে, এবং ওই অবস্থা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে ফেললাম, এবং ওই চোখ বন্ধ করা অবস্থা যখন এক কদম আরো দিলাম না, আমি একটা হোঁচট খাই অন্ধকারের ভেতরে, মানে আমার চোখ যেহেতু বন্ধ একটা হোঁচট খাই, এবং হোঁচটটা খেয়ে যখন আমি উপরে উঠি, স্বাভাবিকভাবে আপনি তাকাবেন না, আমি দেখতে পাই একটা গেট। আমি এমন একটা জায়গাতে যে জায়গাটা একটু ভেজা, আমার সামনে লম্বা লম্বা লোহার গ্রিলের মতো গেট, লম্বা লম্বা লোহার গ্রিলের মতো গেট, এবং আমি অপোজিটে একটা কমপ্লেক্সের মতো দেখতে পাচ্ছি, কিসের কমপ্লেক্স আমি জানি না, খুব ঠান্ডা মাথায় শুনুন, আমি অপোজিটে একটা কমপ্লেক্স দেখতে পাচ্ছি, কিসের কমপ্লেক্স আমি জানি না, আমার সোজা ওইরকম লম্বা লম্বা মানে ইয়াওয়ালা গেট, ওই যে লম্বা লম্বা লোহার বেঁধে দেওয়া আর কি গেট, মানে জেলখানার মতো শিখ ডানেও, এবং আমি ওইখানে মুখ থুবড়েও বসা, হালকা একটু বাম দিকে যখন দেখার চেষ্টা করলাম, বুঝতে পারলাম যে আমি এমন একটা জায়গা যেটা হচ্ছে একটা টয়লেট, এবং আমার থেকে বেশ কিছুটা দূরে একটা প্যান, টয়লেটের প্যান, টয়লেটের প্যান। কেমন লাগছে খুব সুন্দর করে আমাকে বললো কে জানি, ঘুরে তাকালাম একটা মেয়ে দ্বারা বসা, মানে মেয়েটা 18-19-20-21-22 বছর বয়সের মেয়ে, যে একটা আকাশি কালারের মানে জামা পরা, মানে তার ওড়নাটা হয়তো মানে ওড়না পাজামা সব আমার নজরে আছে, মনে আছে আমার, সে ওইখানে বসা এবং সামাজিক তাকিয়ে কথা বলছে আমার দিকে তাকিয়ে। তা আমি তার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে তার চেহারাটা কিরকম, আমাদের দেশের সাধারণ মেয়ের মতো চেহারা, চোখের ভিতরে চোখে আর কি কাজল দেওয়া, কিন্তু মনে হচ্ছে যেন চোখটা একটু অ্যাবনর্মালি আমার সাথে কথা বলার চেষ্টা করছে, মানে চোখ সে আমার সাথে কথা বলার চেষ্টা করছে, তার মুখ কথা বলছে না। আমি এখান থেকে বের হতে যাচ্ছিলাম, এটা সে কিভাবে বুঝলো আমি যাই না, সে আমাকে বলে এখান থেকে বের হবে, আসো বের করে দিই তোমাকে, এই কথা বলে সে উপরে উঠে তালা খুলছে, তালা মানে ওই লোহার গেটের তালা খুলছে সে, এবং তালা খুলে দিল, একদম তালা খুলে দিয়েছে, সব খোলা, আমার বাম দিকে যে প্যান ওই বিশ্রী ভাবটা, টয়লেটের যে প্যান ওই বিশ্রী ভাবটা আমার প্রচন্ড ভাবে বিরক্ত করছিল ওই সময়, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ওইখানেই, এই জন্য কেন বলছি, কারণ ওটা আমার কাছে এতটাই বাস্তব যতটা আমি এখন বলছি। আমি পরে গিয়েছিলাম ফ্লোরের উপর উষটাকে, কিন্তু আমার হুশ বা চোখে চোখ খোলার পর আমি ওইখানেই পাই নিজেকে, আমি যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছিলাম এটা কেন জানি মনে হচ্ছিল যে মসজিদের মতো কমপ্লেক্স বাইরের দিক দিয়ে, কিন্তু আমি শিওর না যেটা মসজিদ, কারণ মসজিদের একটা নাম থাকে, কমপ্লেক্স দেখে এরকম মনে হচ্ছিল এত সুন্দর। তো যে আমাকে গেট খুলে দিয়েছে তার বেশভূষা তো ওই যে বললাম না আকাশের ধরনের জামা কাপড়, হুট করে মনে হলো যে সে হয়তো গার্মেন্টস কর্মী মনে হলো আমার, কারণ তার যে ব্যাগটা, সেই ব্যাগটা আমাকে ওইটাই বোঝাচ্ছিল যে ব্যাগটা তার কাঁধে আর কি, হ্যান্ডব্যাগ। গেট করে দিল, বেরোলাম, আমি এদিকে তাকিয়ে আছি, আমার মনে হচ্ছিল যেন এ এখনই এর মুখটা হা করে ফেলবে, বিশাল বড় মুখ করে ফেলবে তার, এরকম মনে হচ্ছিল। তো আমার যখন এরকম মনে হচ্ছিল, ঠিক মেয়েরা যেরকম হাসে না একটা ছেলেকে দেখে বা কোনো কিছু করে, মানে জাস্ট মানে একটু তার ছেলের হাসি বা একটু মানে ছেলেকে লজ্জা দেওয়ার মতো করে হাসে, ওইরকম সে হাসলো, এবং সে ওইভাবে হেসে আমাকে বলল, আর তো ওদিকে যাওয়ার কথা, তো ওদিকে যান, ওই যে ওদিকে যান। এখন আমি সেদিকে এগোচ্ছি, কোন দিকে এগোচ্ছি আমি যাই না, আমার পায়ের নিচে সব ঘাস, একদম সুন্দর ঘাস, সামনের দিকে আমি যে নদী দেখতে পাচ্ছি সেই নদী সেখানে থাকার কথা না, আমি যে নদী দেখতে পাচ্ছি সেই নদীটা হচ্ছে আমার খুবই পরিচিত নদী, কিন্তু ওই নদীর আশপাশে এরকম জায়গা না, ওই নদীর আশপাশে কোনো কমপ্লেক্স নেই। কিন্তু আমি হেঁটে গেলাম না, মনে আমার ডান দিকে কি জানি ছিল, কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হলো আমি পিছনে কি জানি দেখলাম, ওটা কি মানুষ না? তো ভয় লাগলো ভেতরে, কারণ ওই ডান দিকে যে জিনিসটাকে আমি ক্রস করে গিয়েছিলাম ওইটার রূপ কেমন জানি ছিল। ভেতরে একটা ভয় ঢুকলো, মনে হলো ওইটা একটা বিমর্ষ লাশ মনে হলো। এই জন্য আমি তাকাইনি, আমি হাঁটছি, আমি যত হাঁটছি তত বাম দিকেও দেখলাম আর একটু দূরে কালো প্যান্ট পরা একটা লোক, যার পুরো উদরটা বের হয়ে আছে, মানে ভেতরে সবকিছু। তাকালাম না, হেঁটে যাচ্ছি, একটা মানুষের শরীরে কিছু অংশ পড়ে আছে, সেটাও পার করে গেলাম, একটা ডেড বডি পড়ে আছে পেছনের সাইড থেকে, মানে অর্ধেক ফাড়া, মানে কোন ঘটনায় ফেলে গেছে, মানে কোন দুর্ঘটনায়। সামনের দিকে যে নদী আমি দেখতে পাচ্ছি, সেই নদীতে একটা নৌকা, অনেকগুলো লাশ, ডান দিকে একটা চরের মতো জায়গা, যে জায়গাটা তখনও অনেক দূরে, কিন্তু তখনও এমন যেন ওইখানে মাত্র ঘাস জন্মেছে। ওইখানে একটা লোকের ডেড বডি পড়া, লোকটা মাটিতে পড়ে আছে এমন ভাবে হাত পা মেলে আর কি, হাত পা মেলে, এবং তার দুই ডানের অংশ হাঁটু পর্যন্ত খোলা, তার পেটও খোলা, ভেতরের অংশটা বেরিয়ে আছে, মানে লোকটা হাত পা মেলেই যেন মরে গেছে সেইখানে। আমার কানে একটা শব্দ আসে, নৌকার যে শব্দ, নৌকা ইঞ্জিন নৌকার যে শব্দ, এরকম শব্দ মনে হচ্ছে যেন একটা ভট 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 শব্দ করছে, এরকম ইঞ্জিন নৌকা এখন নেই। এই ভট ভট শব্দ শোনার পরে যখন আমি ওই দিকে নজর দিই আবার নৌকার দিকে, দেখলাম নৌকাটা পাড়ের কাছে এসে থেমে গেছে, নৌকার পেছনে একদম পেছনে ইঞ্জিন যে কন্ট্রোল করছে সে সেখানে বসা, লাশগুলো তখনও নৌকার ভেতরে, দুইজন লোক নিচে নামল। কেন জানি তাদেরকে দেখে মনে হচ্ছে এই দেশের লোক না। তারা নামল, আমাকে সরাসরি বললো যে তাদের সাথে যাতে এখনই আমি যাই, ওই লাশ সেখান থেকে নিয়ে আসতে হবে। কোন ব্যক্তির লাশ? ওই যে নতুন চরের মতো যে জায়গায় যে লাশটা পড়া এখন, যাকে আমি শেষবার দেখেছি। আমি সেখানে ঠায় দাঁড়ানো, কিন্তু হঠাৎ ওই মেয়েলি কণ্ঠে কে জানি কথা বলে উঠলো, আপনি যাচ্ছেন না কেন, লাশটা নিয়ে আসতে হবে আপনাকে। আমি এদিক ওদিক তাকাই, কাউকে দেখতে পাই না। আমার হঠাৎ করে খেয়াল হলো কি, আমার পাশে একটা লোক দাঁড়ানো, সেই আমাকে বলছে যে আমি এখনো কেন ওইখানে যাচ্ছি না। আবারও সেই ব্যক্তি একই কথা বললো, আমি এখনো কেন ওইখানে যাচ্ছি না, লাশটা নিয়ে আসতে হবে, একদম হুবহু মহিলা কণ্ঠে, নারী কণ্ঠে, এই অদ্ভুত কণ্ঠে সে ওই কথাটা বলল। আমি হুঁশে নাকি মানে বেহুশ এটা বোঝার জন্য মাঝে মাঝে আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করি আমার উপরে, বোঝার জন্য যে আমি কোথায়। এবং যখন আমি ওই ট্রিকটা অ্যাপ্লাই করতে যাই, ওই সময় ওই ব্যক্তি যে মহিলা কণ্ঠে কিছুক্ষণ আগে কথা বলল না, সেই কথা বলতে লাগলো যে তুমি যাবা কোথায়, বেশি দূর যেতে পারবা না। এই কথা বলতে বলতে সামাজিক গিয়ে আসছে, এবং আমি আমার ট্রিক অ্যাপ্লাই করছি, বুঝতে পারলাম যে আমি সেন্সে নাই, আমি বেহুশ কন্ডিশনে দেখছি। সে আমার দিকে এগিয়ে আসলো, আমার গলা টিপে ধরেছে, এবং গলা টিপে ধরা অবস্থা সে এই কথাটা বলল, মাটি গাপে আকাশ থেকে নামে আমাদের বোন সেইখানে, মাটি কাপে আকাশ থেকে নামে আমাদের বোন সেইখানে, এই কথা বারবার রিপিট করছে, গলা টিপে ধরেছে। এবং আমার যখন হুঁশটা ফিরল, আমার অবস্থা এমন ছিল যে আমাকে এক্ষুনি কেউ পানি না দিলে আমি মরে যাব, আমি এটা বোঝাতে পারবো না কেমন লাগে আমার, এরকম লাগছিল যে আমাকে এখন যদি কেউ পানি না দেয় আমি মরে যাব। এখন আমার চোখের সামনে ডিএকে আমি দেখতে পাচ্ছিলাম, ওই সময় আমাকে সে পানি দিল, আমি পানি করছিলাম, পানি দিল, সবকিছু করলো, এদিকে সেই ব্যক্তি আমজাদ, সে ধুমধুমার একজন সুস্থ এবং অহংকারী ব্যক্তির মতো সে ধুমধুমার তার স্মার্ট আন্দাজে, যেহেতু সে শিক্ষিত মানুষ এবং সে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক, সে সেইভাবে সমানে বকাবাজি করত, করে যাচ্ছে তার লেভেলে। তো তখন পর্যন্ত কিন্তু ডিয়ের কথা অনুসারে বাকি পরিবারে কেউ কিন্তু তার বাঁধন খুলেনি। তার মানে এই না যে সবাই চাচ্ছে বাঁধন খুলে দিতে, তারা জানে যে সে একটা সাইকোলজিক্যাল পেশেন্ট আগে থেকেই। এখন যা হচ্ছে এই জিনিসের সাথে তারা মানে মিলিয়ে নিতে পারছে না। তারা সুপারন্যাচারাল বিলিভ করে, কিন্তু সুপারন্যাচারাল এইভাবে যে আত্মপ্রকাশ করতে পারে কারোর সামনে, এইটাও তাদের জন্য এখন একটু অবিশ্বাসের লেভেলে চলে আসছে। এমন একটা সময়ে সে যখন তার নিজস্ব ভাষায় যখন মেডিকেল করে যাচ্ছে, তখন আমি ডিএকে বলি আমাকে একটা কথা বলেছে, মাটি কাঁপে আকাশ থেকে পড়ে তাদের বোন সেইখানে। তো যখন আমি কথাটা বললাম, ডিএ আমাকে বলল যে এমন একটা কথা আমাকেও বলেছিল, মাটি কাঁপে আকাশ থেকে পড়ে তাদের বোন সেখানে। এরপর আমাকে একটু ঠিকঠাক করার ব্যবস্থা করা হলো। একটা খবর আসলো কি, দিগন্ত তারা সে যেই মুহূর্তে এই বাড়ির আশপাশে এসে পৌঁছায়, ওই মুহূর্তেই মানে আমি বেহুশ বা যে কন্ডিশনটাই হোক, ওই কন্ডিশনে আমি ডিএ কে দিগন্তের তারা ইশারা দিয়ে বোঝাচ্ছিল যে আমাকে যাতে সে যে স্পর্শ করে স্পর্শ করে আমি ঠিক হয়ে যাব। এবং ওই সময় যে সেই ব্যক্তি যে একদম সুস্থ, কারণ একটাই, কারণ দিগন্ত তারা এসছে দেখে এন্টিটি যে ছেলে খেতে সে সরে গিয়েছে। প্রথম ঘটনার পর থেকে এন্টিটিটা পুরোপুরি সাবধান, এখন এখানে কেউ আসছে না। তারা এমন এক সুরঙ্গ ব্যবহার করছে যে সুরঙ্গটা এই আমজাদের ঘরের বালগুলোর ভেতরে তৈরি করা, এই সুরঙ্গের ভেতরে ঢুকে যাচ্ছে। এবং দিগন্ত তারা পক্ষে, ধরুন আপনার পক্ষে তো টিকটিকি ধরে মারা সম্ভব না, সম্ভব তো ওদের আচরণটি এরকম, ওরা এই মুহূর্তে এমন আচরণ করছে যে দিগন্ত তারা তাদের পেছনে ছুটে যেয়ে তাদেরকে ধরতে পারছে না। দিগন্ত তারা থাকার কারণে আমজাদ এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, কিন্তু আমি বুঝালাম যে তারা তুমি যদি থাকো এইখানে কোনো সমাধান এই মুহূর্তে আসবে না, তুমি কিছুটা দূরে থাকো। তো সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সে আমাকে এটাও বলল আমি ততক্ষণ পর্যন্ত ইন্টারফেয়ার করব যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে তুমি ঠিক নেই, যখন দেখব তুমি ঠিক আছো তখন আমি ইন্টারফেয়ার করব। দীর্ঘদিন তারা সরে গেল এবং বিশ্বাস করুন 5 মিনিট লাগেনি, যে আর্মি পার্সোনাল আমাকে ইংরেজিতে মানে উড়িয়ে দিচ্ছে রীতিমতো, সে আবারও ফুলি পজেসড। প্রথমে তার পায়ের দিকে একটা ঝাঁকি মারল, পেটের ভেতরে মনে হলো কি যেন নড়ে উঠলো, তারপরে তার গলার মধ্যে একটা খাঁকরি আসলো, এরকম একটা নাকঠান দিল, তারপরে ব্যাস ছোট ভাইদের হাজে, ছোট ভাইদের মধ্যে থেকে যেকোনো একজন। এখন যখন ছোট ভাইদের মধ্যে থেকে যেকোনো একজন আসলো, এসেই ঘরের লোকজনদের সাথে উল্টাপাল্টা কথা বলতে লাগলো, ওই সময় আমি সবার সামনে এই কথাটা বললাম, তোরা কি কেউ ছিলি, তোরা কি সেই জায়গায় ছিলি, তোরা কেউ কি আমার গলা টিপে ধরেছিল বলেছিলে যে তোদের বোন সেইখানে থাকে যেখানে মাটি কাঁপে আকাশ থেকে পড়ে, বলতো? এই কথা বলার পর পরে না মানে গিলগিলি হাসি দিল, একেবারে মানে বিশ্রীভাবে হাসি দিল। ওই বিশ্রীভাবে হাসিটা দেওয়ার পর পরেই মানে বুঝালো যে হ্যাঁ, ওদের মধ্যে থেকে কেউ না কেউ ছিল জায়গাতে, মানে ভেলকি হোক মায়া হোক যেটাই হোক সে দেখিয়েছে আমাকে। তখন আমি বললাম যে তোদের বোন কোথায়? তো আমাকে তখন ইশারা ইঙ্গিতে বোঝালো যে তার বোন একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ব্যস্ত, এটা বোঝালো সে আমাকে। এরপরে যখন আমি সেই ইশারা বুঝলাম, কিছু সময় পরে বোঝার পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে কার সাথে, অহেতু বোকার মতো প্রশ্নটা করে ফেলেছিলাম, কার সাথে? ততক্ষণে ঘরের লোকজন বাইরে চলে গেছে। যখন আমি কথাটা বলি, সে আমাকে যে ইশারাটা দেখায়, সেই ইশারাটা একটা জীবিত মানুষকে রিপ্রেজেন্ট করে না, সেই ইশারাটা রিপ্রেজেন্ট করে একটা মৃত ব্যক্তিকে, যেন একটা মৃত ব্যক্তির সাথে কেউ সঙ্গমে লিপ্ত, নেক্রোফিলিয়া। ঠিক এই সময় একটা ফোন কল আসে, ফোন কলটা আসে আমজাদ সাহেবের পরিবারের কোন এক সদস্যের কাছে, এবং সেই সদস্যের কাছে ফোনটা আসার পর তাদের যে রিয়াকশনটা দেখলাম, ওই রিয়াকশনের পর তাদেরই পরিবারের একজন সদস্য আসলো। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে। সদস্য আসলো এবং সে ডিএকে উদ্দেশ্য করে বলল যে তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে, তাকে দাফন করতে হবে এবং ওই ওই কারণে একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, এখন তারা এটা আজকে আর কন্টিনিউ করতে পারবে এবং আজকে কন্টিনিউ করতে পারে কি না পারে সেটা হচ্ছে বড় কথা। তারা যেহেতু তাদের পরিবারের একজন মৃত্যু হয়েছে, তারা সেখান থেকে ইমিডিয়েটলি আসতে পারবে কিনা সেটাও তারা কনফার্ম না। মূল কথা হচ্ছে কি, এইখানে এখন এটাকে স্টপ করতে হবে। তো আমি পাশ থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার পরিবারের ওই সদস্যের। তো সে আমার দিকে তাকালো, তো তাকিয়ে সে কোনো কথা না বলার কারণে ডিএ বললো যে আপনি তাকে বলতে পারেন, আপনি ওকে বলতে পারেন ঘটনা কি, আর আমাকে তো বলতে পারেন তারা। তখন ওই ব্যক্তি আর কি বললো যে তাদের মানে এখন যে খবর আসছে বারবার একই খবর আর কি, যে তারা এই খবরটা পেয়েছিল সকালে তাদের এক আত্মীয় বিষ খেয়েছিল, ওই আত্মীয় কিছুক্ষণ আগে মারা গেছে। তো কিছুক্ষণ আগেই মারা গেছে বলতে ঘন্টা ছয় সাত হবে, এবং এই যে সময় এত ঝামেলা থাকার কারণে তারা ফোন কলটা নিতে পারেনি এবং জানতে পারেনি। এবং সেই কথা যখন সে ব্যক্তি বলল যে সে আত্মীয় বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আমি ওই সময় না ইমিডিয়েটলি আমজাদের দিকে তাকাই, এবং আমজাদের দিকে তাকানোর পরে আমজাদের ভেতরে যে ছিল সেটা চোখ টিপ মারল, এবং চোখ টিপ মারার কারণে আমি বুঝতে পারলাম এটা সেই, মানে এখন নেক্রোফিলিয়ার একটা চান্স থাকে, কারণ সে নেক্রোফিলিয়ার হাবভাব আমাকে বুঝিয়েছিল। তারপর মাখকু এই কাজ করতে পারে। ওই সময় কারোর পরিবারের ব্যাপারে ইন্টারফেয়ার করা অনেক টাফ, অনেক টাফ, আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না। কিন্তু হঠাৎ আমজাদ একেবারে তার নিজের সেন্সে আসলো, আর আমি দেখলাম কি জানেন, একটা অদ্ভুত ধরনের ওই একই রকমের কালার, ওই ব্রোঞ্জের কালার, এক অদ্ভুত ধরনের বাচ্চা শিশুর মতো আকৃতির কেউ একেবারে তার পেছন দিক থেকে দৌড় দিয়ে নেমে ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। কোন দিকে ভেঙে গেল, মানে জানালার উপরে উঠলো, একটা বাচ্চা শিশু যেভাবে জানালে উঠবে সে জানালে উঠলো, জানালার ফাঁক গুলিয়ে সে বেরিয়ে লাফ দিল অনন্ত নিচের দিকে, এরকম একটা অবস্থা। এখন আমজাদ সাদার সাথে তার নিজে হুশে আসলেন এবং তিনি বললেন, হ্যাঁ ও মারা গিয়েছে, আমাকে নিয়ে যেতে হবে, আমি এত কিছু যাই না। তো ওই সময় আমার যে আচরণটা এটা দিয়ে নজরে নেয়, তার নজরে পড়ে, আমার আচরণ বদলাচ্ছিল এই কারণে যে মানে এইখানে এমন একটা ঘটনা ঘটতে পারে আমার যেটা ধারণা এখন, মানে আমি ইন্টারফেয়ারও করতে পারছি না কারোর পরিবারের ব্যাপারে, আমি যে নাক গলাতে পারবো না, এবং তারা মুখের উপর একটা কথা বলে দিলে এখানে অপমান হওয়ার সুযোগ সবচেয়ে বেশি, মানে মানে আমি যে কোনো কিছু টের পাচ্ছি এটা সে টের পেয়েছিল। এবং টের পাওয়ার কারণে সে তখন বলল যে দেখুন রোগীকে তার এই অবস্থায় আপনারা নিয়ে যেতে পারবেন, কিন্তু সেখানে তাকে হ্যান্ডেল করবেন কিভাবে, আবার তাকে এই অবস্থাতে আপনারা সেখানে নিয়ে যাবেন এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। তো ডিএ নিজে থেকে পরামর্শ দিল আমাদেরকে, একবার তাকিয়ে সে নিজে থেকে পরামর্শ দিল, আমরা আপনাদের সাথে চাই, বিশেষ করে আমরা চাই সে আমাদের গাড়িতে থাকুক, সে আমার গাড়িতে উঠুক, গাড়ি আমি ড্রাইভ করব, আমিও গেলাম, সেও দেখে আসলো তার আত্মীয়কে, আত্মীয়রও দাফন হয়ে যাবার পরে আমরা সবাই ইউটার্ন চলে আসব। তো ডিএর কথায় পরিবারের সদস্যরা মোটামুটি রাজি হলো, কারণ কি জানেন, তো আসলে পাগল ছিল, সাইকোলজিক্যাল পেশেন্ট না, তো রাজি হলো তারা ওই সময়। এবং আমার মনে মনে কেন যেন মনে হলো কাজটা মনে হয় ঠিক করিনি, মানে এই যে পাজল মিলানো যেটাকে বলে, মানে ইশারা ইঙ্গিতে গুলো মিলানো, কথাবার্তা শেষ, এখন বেরিয়ে আসছি, বৃষ্টিটা কমে আসছে, মানে বৃষ্টি নাই বলে চলে, রাত তখন কয়টা আনুমানিক হবে তিনটার উপরে, শেষ রাত শুরু। তো আমি হেঁটে যাচ্ছি, আমাকে ডিএ বলল তুমি
কি ধরতে পেরেছ?
তখন আমি বললাম যে আমার যেটা মনে হয়, সে তো প্রথমে একটা কথা বলেছিল যে মাটি কাঁপে আকাশ থেকে পড়ে, সেখানে তার বোন। আবার যখন আমি জিজ্ঞেস করলাম তার বোন কোথায়, সে আমাকে যেই ইশারাগুলো দিল এই ইশারাগুলো এটাই বোঝায় যে এটা নেক্রোফিলিয়ার দিকে যাবে। এবং এই কথার মাঝখানে কিন্তু খবর আসলো যে বিশটি আত্মহত্যার খবর। এবং আপনি কি জানেন না জানেন সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, যেহেতু একটা সুইসাইডাল কেস, এই লাশগুলোর সাথে একটু কিছু ঘটনা ঘটে। তো কথা অতটুকু কনভিন্স হওয়ার পরে ওই প্ল্যান মোতাবেক গাড়িতে ওঠানো হলো তাকে। আমজাদ সাহেব প্রথমে যেতে চাচ্ছিলেন না, তো তাকে পেছনে রাখা হলো। ডিএ গাড়ি চালাবেন এবং আমি সামনের দিকে থাকব। ডিএ কিন্তু এখানে অনেক সিনিয়র, তার বয়স কিন্তু অনেক, এবং আমজাদ সাহেবের সাথে তার বয়সের বিশাল ডিফারেন্স। এবং তাদের আর্মি ম্যানের হিসাব, আর্মির যে হিসাব, সেই হিসেবে আমজাদ সাহেব তার জুনিয়র। তো তার জুনিয়র এবং তিনি মোটামুটি যেভাবে একজন সাইকোলজিস্ট যেভাবে বিহেভিয়ার করে ডিএ, একদম সেই রকম প্রচন্ড ঠান্ডা স্বভাবের মানুষ। এখন যখন তাকে গাড়ির পেছনে উঠানো হয়, গাড়ি চলতে শুরু করে, আমাদের সামনে একটা গাড়ি ছিল ওই পরিবারের গাড়ি এবং আমাদের পেছনে একটা গাড়ি ছিল, মানে ওই পরিবারের সদস্যরা দুই গাড়িতে যাচ্ছেন, মাঝখানে গাড়িটা আমাদের, সেই গাড়িটা আবার ডিএ নিজে চালাচ্ছেন, ডিএ নিজের গাড়ি এটা। এখন যখন গাড়ি চলছে, ভোরের আলোটা ধীরে ধীরে ফুটছে, মানে আজানের শব্দ যখন আমরা হাইওয়েতে উঠি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, আজানের শব্দটা শেষ হয়ে যায়। ওটা ছিল বাম দিকে ঘুরতে হয়, জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। এখান থেকে মোটামুটি খোলামেলা রাস্তাঘাট শুরু হয়, তারপরে পড়বে আপনার কাঞ্চন ব্রিজ, সম্ভবত ডেমরার পরে বা ডেমরার আগে। তো গাড়িটা এখন এই জায়গা দিয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে আকাশে নীল ভাবটা চলে আসছে এবং এরপর পরই মনে করুন যে আপনার সূর্য উঠবে, মানে ধীরে ধীরে। কিন্তু আকাশে তো মেঘ ছিল অনেক, ওই যে বৃষ্টি হয়েছিল সেদিন, সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছিল। তো আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি, আমার যেটা মনে হলো যে আমরা বৃষ্টির মধ্যে যেয়ে পড়ি আবার, মানে যে বৃষ্টিটা আমাদের উপর দিয়ে গিয়েছিল, সেই বৃষ্টিটা আমাদের উপর দিয়ে গিয়ে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেদিকে একটা দিকে ট্রাভেল করছিল। এখন ওই ঘন্টাখানেক পরে আমরা আবার রওনা দিয়ে আবার ওই বৃষ্টির মধ্যেই মনে হলো যেন পড়ে গেলাম, এরকম একটা অবস্থা। তো সূর্য তো দেখা মিলবে না, কিন্তু আলো ফুটে যাচ্ছে। এবং ওই সময় আমি টের পেলাম যে সে মোটামুটি একদম ঠিকঠাক আমজাদ। তো যে গ্লাসটা রয়েছে, ওই গ্লাসটা দিয়ে তো পেছনের সিটে দেখা যায় যে সে ব্যক্তি কি করে না করে। তো গ্লাসটা ঘুরালাম, ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কি রে আমজাদ, ঘটনা কি বল। তো যখন আমি কথাটা বললাম, এই কারণে বললাম কেন, আমি সেন্স করতে পারছিলাম যে সে এখন এমন একটা স্টেটে রয়েছে, তার নিজের উপরে তার কন্ট্রোল নেই, কিন্তু সে এখন ড্রিম দেখছে, মানে স্বপ্ন দেখছে, আবার সে এইখানেও বসা। এই অবস্থায় সে কথা বললে সেটা সত্যিই বলবে, মিথ্যা বলবে না, কারণ সে ঘুমের ঘরে অনেক কিছু দেখবে, কিন্তু মস্তিষ্ক যেটা রেকর্ড করে রেখেছে সে সেটাই বলবে। তো যখন আমি তাকে জিজ্ঞেস করলাম আবারও যে কি রে আমজাদ, কথা বল কি হয়েছিল, তখন সেটা নাম নিল অবু, এবং সে বলছিল যে অবুর সাথে ওইখানে যাওয়া উচিত হয়নি আমার, মানে সেভাবে বলছিল অবুর সাথে আমার এখানে যাওয়া উচিত হয়নি, অবুর সাথে আমার এখানে আসলে যাওয়া উচিত হয়নি, ওই জায়গাটা অন্ধকার আর ওই জায়গায় খাড়া জানি থাকে, ওইখানে কে জানি থাকে, তার থাবার আয়তন অনেক বড়, সে মাংস খায়, সে রক্ত খায়, সে বলি নেয়, সে সঙ্গম করে, সে খুনও করে, সে সব পারে, আমার সেখানে যাওয়া উচিত হয়নি, আমি সেখানে গিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আমার জীবনে, এখন ওরা শুধু আমার পেছনে দৌড়ায়, ওরা শুধু আমাকে মারার জন্য ছুটতে থাকে, আমাকে প্রত্যেকবার ধরে ফেলে, কখনো আমার গলা কেটে আমার রক্তগুলো খায়, তো কখনো আমার বুকের কলিজা বের করে আমার চোখের সামনে আমার কলিজা কামড়ে কামড়ে খায়, আমি কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, কখনো আমাকে শুইয়ে রেখে আমার শরীর একেবারে ফেরে ফেলে, ভেতর থেকে সবকিছু বের করে আমাকে দেখায়, আমাকে সে ভয়ঙ্কর যন্ত্রণাগুলো দেয়, সবকিছু দেখে, তার কিছু করতে পারি না, আমি এখনো কিছু করতে পারি না, ওরা আমার পিছনে এখনো দৌড়ায়, ওরা আমার পিছনে এখনো ছুটে। এরকম একই কথা সে বারবার রিপিটে বলতে লাগলো। সে যখন বারবার রিপিটে কথা বলছে, ডি আমার দিকে একবার তাকালো, যেহেতু সে ড্রাইভ করছে, আমি তাকে বললাম যে সমস্যা নাই। তারপরে আমি ওই লুকিং গ্লাসের পেছনের দিকে তাকালাম তার দিকে, এবং তাকে বললাম অবুর সাথে কোথায় গিয়েছিলেন। সে তখন একটা রিজনের কথা বলল। যখন রিজনের কথা বলল, আমি তাকে বললাম যে অবু কি হয়, অবুকে কিভাবে চেনেন। সে বলল যে ঔষধ দিতে এসেছিল, ঔষধ। তখন আমি জিজ্ঞেস করলাম যে ঔষধ নিতে এসেছিল, মানে এত গভীরে গেল কিভাবে সবকিছু। তখন আমজাদ তার হাত খুলে দেখায়, বলে যে আমার হাত কেটে গিয়েছিল, আমার হাতে যে ইনফেকশন সেই ইনফেকশন কোনো মতেই ঠিক হয় না, আমার হাত কেটে গিয়েছিল ওই রিজনেই, ঠিক যে রিজনে ঘটনাটা ঘটেছে ওই রিজনে সে গিয়ে, মানে ওই রিজনে গিয়েছিলাম, একটা কাজ করছিলাম, ওইখানে কাজ করা অবস্থায় আমার হাত কেটে যায় একটা বিশেষ পাথরে। পাথরটা ছকমকি পাথর, কিন্তু তারপর পাথরটা কেন যেন কালো, মনে হয় যেন অবসিডিয়ান, কিন্তু আবার মনে হয় যেন না, ওরকম না। ওই পাথরে হাত কেটে যাওয়ার পর থেকে আমার হাতের ঘা শুকায় না, শুকায় না। অবু মেডিসিনের জন্য আসতো, ওরা সবাই মেডিসিনের জন্য আসতো। যখন অবু আমার হাতের মধ্যে কাট দেখতে পায়, তখন আমি অবুকে বলেছিলাম যে এটা দেখে কি করবে তুমি। অবু আমাকে বলেছিল যে তাদের এখানে চিকিৎসা রয়েছে, কারণ এটা যেমন তেমন কাট নয়, ওদের ওইখানকার দেবতাদের মাথার মুকুটের অংশ হচ্ছে ওই ধাতু, ওই ধাতু দিয়ে কাটলে ওই ধাতু যদি সেই রক্ত নিজের গায়ে লাগিয়ে নেয়, তাহলে সেই দেবতাদের সাথে কানেকশন তৈরি হয়ে যায়। এবং এই যে ঘা, এটা যদি এখনই যদি ঠিকভাবে হিল না হয়, তাহলে তার হাতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেই সাথে তাদের ডেঙ্গু বা দেবদেবী যারা, তারাও অনেক বেশি রাগ হয়ে যাবে তার উপরে। কারণ দেবী বা দেব সে যেই হোক, সে চাইবে না তার কারণে বা তার কোনো অংশের কারণে কোনো মানুষ মারা যাক, চাইবে না। তখন অবু তাকে এই কথা বলে, তাদের কাছে চিকিৎসা রয়েছে, সেটা সমাধান করতে পারবে। এবং সে তখন অবুকে উত্তরে বলে, তুমি নিজে আমার কাছ থেকে মেডিসিন নিয়ে যাচ্ছ, আমরা তোমার ট্রিটমেন্ট করার চেষ্টা করছি তোমার পরিবারের সবার, আর তুমি বলছো যে তোমার কাছে আর তোমার পরিবারের কাছে এই দাগের এই ইনফেকশনের ট্রিটমেন্ট রয়েছে। তো এই কথা বলে সে প্রথমে কাটিয়ে দেয়, কিন্তু যখন দেবদেবীর কথা এসেছিল প্রথমবার, সে তো পাত্তা দেয়নি। দুই দিন পর একদিন রাতের বেলা টেন্টে শুয়েছিল, প্রচন্ড গরমের কারণে টেন্টে শুয়েছিল, ইলেকট্রিসিটি ইস্যু ছিল। তো যখন সে টেন্টে শুয়েছিল, তার মনে হলো যে তার টেন্টের ভেতরে উজ্জ্বল একটা আলো, যে আলোটা একটু ব্রোঞ্জের মতো, কিন্তু আলো উজ্জ্বল আলো, মনে হবে যেন আলোটা ব্রোঞ্জের কোন ধাতু থেকে ঠিকরে তার দিকে আসছে, এবং সেই সাথে রঙও বদলে ফেলেছে। সে আবছা আবছা চোখে দেখতে পায় পাঁচজনকে, একজন পেছনে যে একদম উঁচু, তার মাঝে একজন, তার ডানে একজন, তার বামে একজন, এবং মাঝখানে যে তার সামনে আবার একজন, মানে তিন লম্বা লম্বি আর এক এক সাইডে। পাঁচজনকে দেখতেই অদ্ভুত মনে হলো, মনে হলো যেন এরা এক একজন আসলেই দেবদেবী, এদের আকার কেমন যেন এরা অনেকটা প্রাচীন মামিদের মতো, চিকন শরীর, বড় মাথা, ওদের হাড়গুলো একদম শুকিয়ে গেছে, যেন ব্রোঞ্জের শরীর, সবার হাড়গুলো একদম ব্রোঞ্জের মতো, মাথার মধ্যে এক ধরনের মুকুট, এক একজনের মাথায় এক এক জিনিস, এক একজন এক একটা ধাতু নিজের হাতে নিয়ে ঘুরে, পাঁচজনের হাতে রয়েছে লাঠি। ওই আলো প্রথমবার দেখার পরে কিছুদিন যায়, কিন্তু ওই কিছুদিন একটু পর পর নাকি তার বারবার বারবার ভিশন আসতো। কি ভিশন? ওই দেবদেবীদের, ওই দেবদেবীরা একটা নিজস্ব অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তাকে আহ্বান করছে যাতে তার স্যাক্রিফাইস করা হোক, বা তার তার কাছে মানে পূজা অর্চনা যেটাই হোক। এমনটা আমজাদকে বোঝানো হচ্ছিল। এদিকে আমজাদের হাতের ঘা ঠিক হয় না। একদিন রাতের বেলা সে দেখতে পায়, ওই যে পাঁচজনকে সে দেখতে পাচ্ছে, দেখতে মতো তাদের মধ্যে থেকে একজন এসে সে কাটা ঘা যেটা হাতের মধ্যে রয়েছে সেটার উপর দিয়ে ধারালো ছুরি চালিয়ে দিয়ে আরো ভয়ঙ্কর ব্যথা দেয় আমাকে। মানে সে বলছিল আর কি, ভয়ঙ্কর ব্যথা দেয় তাকে। এবং সেই ভয়ঙ্কর ব্যথায় সে যখন জেগে ওঠে, জেগে উঠে তাকে দেখে যায় আসলেই তার ঘা থেকে বেশি রকমের ব্লিডিং হচ্ছে। এখন এই ব্লিডিং সে কিভাবে ঠেকাবে এই চিন্তা ভাবনা সে করছিল। নিজে সবকিছু পেঁচালো, মানে ড্রেসিং থেকে শুরু করে সবকিছু করলো, কিন্তু তারপরও কোনো অগ্রগতি হচ্ছে না, প্রচুর ব্লিডিং হচ্ছে। কিন্তু ব্লিডিংটা হচ্ছে এরকম চুয়ে চুয়ে হচ্ছে, দ্রুত বেগে রক্ত বেরিয়ে যাচ্ছে না। এই অবস্থায় সেদিন যখন সকালে সে ডিউটি করতে যায়, অবু নাকি আবারও আসে তার কাছে। অবু যখন তার কাছে আসে, সে অবুকে তার হাতের অবস্থা দেখে এবং বলে যে আসলে কি তোমরা চিকিৎসা করতে পারো। অবু তখন মাথা নাড়িয়ে বললো যে আমার দাদা পারে, আমার বাবার দাদা পারে, মানে তার দাদা না তার বাবার দাদা পারে আর কি, অবুর বাবার দাদা। তো তখন আমজাদ বলল যে ঠিক আছে, আমাকে তোমার দাদা কাছে নিয়ে যাও। এখন ওদের যে রিজনের যে অবস্থা, ওদের রিজনের অবস্থা হচ্ছে এরকম যে দূরে কিছু পাহাড় পর্বত রয়েছে এবং বাড়ি ঘরগুলো সব মাটির তৈরি, অভাব অনটন তাদের সেখানে লেগে আছে এবং অপুষ্টিতে লোকজন এমনিও ভুগছে। ওই অবস্থাতে সে যে জায়গায় গিয়েছে সেই জায়গাটা মনে হচ্ছে গ্রামে যেরকম পাড়া মহল্লা থাকে না বা বড় গৃহস্থ ঘর, মনে হচ্ছে ওইটাই যেন ওইখানকার বড় গৃহস্থ ঘর এবং ওই ঘরের লোকজন বসবাস করে। এবং একজন লোক দেখে মনে হবে যেন গ্রামের হেড, সে একটা জায়গায় বসে, তার পাশে আগরের মতো অদ্ভুত ধরনের ধোঁয়া উঠছে, মানে সুগন্ধি ধোঁয়া, এবং সেখানে মনে হলো যেন ধ্যানে বসে। ওই ব্যক্তি তো অপুর দাদা, মানে অপুর বাবার দাদা। তো সেই ব্যক্তির কাছে যখন আমজাদ সাহেবের হাত দেখানো হয়, আমজাদ সাহেবের হাত দেখে সে দূরবীন দিয়ে, না দূরবীন না, ওই যে ওই গ্লাস দিয়ে আর কি, আতস কাঠ দিয়ে, তো সেইভাবে তার হাতের ওই আচর বা কাঁটাটা দেখার পর পরে সে অবুকে তাদের ভাষায় কি জানি বলে। এবং অবুর সেই ভাষাটা তখন আমজাদ অল্প অল্প বুঝতেন, পুরোপুরি না, তুই একটা শব্দ যেভাবে একজন বাঙালি বুঝতে পারে ঠিক ওরকম। তো কথাটা হচ্ছে এরকম যে পাঁচ দোষী আত্মার ছায়া পড়েছে তার উপরে, যে রিজনে সে কাজ করতে গিয়েছিল সেই রিজনের দেবদেবী হচ্ছে তারা, এবং তাদের যে শক্তি সেটা তাদের এই অঞ্চলের দেবদেবীদের মধ্যে সবচেয়ে বেশি, এবং তারা পাঁচজনই খারাপ। এবং এই পাঁচজনের একজন ইতিমধ্যেই আমজাদের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে, শুধুমাত্র সামনে আসা বাকি, বাকি দুজন সবসময় আমজাদের হাত ধরে টানাটানি করে, একজন সবসময় চেষ্টা করে আমজাদের শরীর থেকে কিভাবে হৃৎপিণ্ডটা বের করা যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে সে কখন যেন সুযোগ পেলে কোনো বাঘ বা কোনো সিংহ হয়ে, মানে প্রাণী হয়ে, সে আমজাদের উপর যদি হামলা করে তাকে মেরে ফেলতে পারে এবং খেয়ে ফেলতে পারে, এই কথা বলল। এখন আমজাদকে তখন পরবর্তীতে সেই দোভাষী বলে যে তার বাবা দাদা এই কথা বলেছে। তো স্বাভাবিকভাবে আমজাদ ভাই বা আমজাদ সাহেব এটা বিশ্বাস করতে চাবেন না, কিন্তু তারপরও তিনি হাসেন, তার মুখের মধ্যে একটা স্মার্ট চলে আসে। হঠাৎই সেই ব্যক্তি তার হাত টান দেয় যে হাতের ঘা, এবং সেই হাতে ঘাটা তিনি আরেকবার দেখার চেষ্টা করেন, এবং দেখার পরে তিনি এইটা বলতে পারলেন যে করেছে তাকে সে ডাক দিয়ে আনতে পারবে, এবং তাকে ডেকে এনে সেই দেবদেবীদেরকে ডেকে এনে এটা সমাধান করা যেতে পারে, কারণ এই আচর ভালো হবে না, কারণ এটা দেবদেবীদের আচর, তাদের কথা অনুযায়ী, কিন্তু আমি আবারও বলছি যে এটা দেবদেবীদের আচর। তো এখন তাকে বলা হয় যে অমুক দিন রাতে আসতে। এখন সে যেহেতু একটা মিশনে, সে অমুক দিনের গ্যারান্টিও সে দিতে পারবে না, ঠিক তেমনি অমুক দিন রাতেও যে সেখানে আসতে পারবে সেই গ্যারান্টিও তার নেই, কিন্তু তবুও মানে ভাগ্যে অনেক ঘটনা ঘটে, কিন্তু মানে এই ঘটনাগুলো কিন্তু একদম আনসলভড মিস্ট্রির মতো। তো তখন সে ঠিকই চুরি করে নিজের রাতে বেলা আর কি নিজের টিম থেকে সে বের হয়, অন্য সবাই চোখ ফাঁকি দিয়ে সে অপুর বাড়িতে যেয়ে পৌঁছায় এবং অপুকে বলে ঠিক আছে এখন তোমার লোককে বলো করতে যে সে কি প্রসিজারে আগাতে চায়। তো অপুর কথা অপু তখন তা সেই দাদা দাদার কাছে মানে বাবা দাদার কাছে নিয়ে যায় এবং বাবা দাদা তখন একটা সেরেমনি শুরু করে। সেরেমনিটা হচ্ছে এরকম যে তার হাতের উপরে কিছু জিনিসপত্র থাকবে আমজাদ সাহেবের এবং এই জিনিসপত্রগুলো থাকবে তিনি আমজাদ সাহেবকে যে কাজ করতে পারবে আমজাদ সাহেব সেই কাজ করবে এবং একসময় দেবী অথবা দেব সে যেই হোক সে অ্যাপিয়ার হবে এবং অ্যাপিয়ার হলে তাদেরকে বলে কয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে এই দেবদেবীদের মানে আঘাত এর হাত থেকে আমজাদ রক্ষা পাবে। এটা হচ্ছে মূল কথা। এখন আমজাদ তো সেইখানে যে পৌঁছান তিনি তার হাত সেই দাদার মানে ওপর দাদার দাদার কাছে মানে বাবার দাদার কাছে দিয়ে দেন, তার বাবার দাদা তার হাতে কি যেন লাগিয়ে দেয় এবং সেই বাবার দাদা অদ্ভুত সুরে গান করছে, মনে হবে যে গান গান করছে এবং সে ওই অদ্ভুত ধরনের শব্দ করছে মুখ দিয়ে ডুগডুগি, তারপরে হচ্ছে তারা পাশে তারা ওই যে বিভিন্ন রকমের ঢোল জাতীয় মানে জিনিসপত্র ব্যবহার করছিল শব্দ করার জন্য, এক ধরনের নৃত্য যেন দেব দেবীকে খুশি করার নাচ চলছে এখানে। তো যখন এটা শুরু হয় তার হাতের ভেতরে মানে আমজাদ তার হাতের ভেতরে অনুভব করতে পারলেন কে জানি তার হাত এই ব্যথার ভেতরে ধরে টানার চেষ্টা করছে, তার মাথার মধ্যে এটা ঢুকলো যে এটা সাইকোলজিক্যাল ইস্যু কারণ এটা ওই দাদা বাবার দাদা বলেছে আর কি এই জন্য। এটা প্রথমে তার কাছে মনে হলো এরকম, কিন্তু পরবর্তীতে এই যে যখন এই মন্ত্র করা হচ্ছে বা সেটা যেটাই হোক সেটা যখন করা হচ্ছে আচমকায় তার চোখের সামনে থাকে যে আগুনটা ছিল সে আগুনের আকার বড় হয়ে ওঠে আচমকায় এবং অন্ধকার থেকে একটা ফিগার চলে আসে যে ফিগারটা মেয়ে ফিগার যার হাইট অনেক বড় এবং এই মেয়ের ফিগারটা যখন অন্ধকার থেকে বেরিয়ে আসে তার শরীরে খুব অল্প কাপড় ছিল, নেই বললেই চলে, কিন্তু যে কাপড় ছিল এই কাপড় একটা পুরুষকে সিডিউস করে পাগল করে দেওয়ার মতো যথেষ্ট। সেই দেবী হেঁটে আসছে একেবারে মানে মাদকতা মাখানো হাঁটা তার এবং সে হেঁটে আসছে সে একেবারে প্রায় নগ্ন এক হিসেবে, সে ওই আগুনের বেদির উপর দিয়ে হেঁটে এলো সে সব কিছু করলো এসে সে ওনার সাথে একটু ঘনিষ্ঠ ভাবে বসলো মুখোমুখি অবস্থায় আমজাদ সাহেবের এবং এই ঘনিষ্ঠ অবস্থাটা যখন তৈরি হয় ঠিক সেই সময় তার হাত থেকে কে জানি কি যেন শুষে নিচ্ছে এরকম একটা যন্ত্রণা তিনি পাচ্ছিলেন এবং একই সময় তার দুই হাত ধরে কে জানি টানতে শুরু করে। যখন সেই দেবীর সাথে তার ওই অন্তরঙ্গ মুহূর্তটা কেটে যায় দেবী হঠাৎ পিছিয়ে যান এবং কে জানি তাকে হ্যাচকে টান দিয়ে পেছন দিকে নিয়ে আসে এবং ওই হ্যাচকে টান দেওয়ার পরপরই তার দুই হাত ধরে কে জানি টানতে শুরু করে, ওই দুই হাত ধরেও যখন টানছে পেছন থেকে কে জানি এসে জড়িয়ে ধরে। এদিকে দেবী যে সুন্দর বসনা দেবী আসলে সে কিন্তু আফ্রিকান ডায়ালেক্ট মানে আফ্রিকান বেশভূষার বা সেই ধরনের রঙের লোক, সে যখন পিছিয়ে যাচ্ছে তাকে দেখতে দেখতে এমন অবস্থায় মনে হলো এমন একজনের আগমন ঘটেছে যার এখানে ক্ষমতা সবচেয়ে বেশি এবং সে যখন আগমন ঘটিয়েছে তার তখন যে পেছন থেকে জড়িয়ে ধরেছে সে তাকে ছেড়ে দিয়েছে, দুজন যে হাত ধরে টান দিয়ে রেখেছিল সেও ছেড়ে দিয়েছে এবং যখন ঘাড় ঘুরিয়ে সে তাকায় সে দেখতে পায় বিকট দর্শন মানে বিকট দর্শন এক মূর্তি যাই মানে বিশ্রী ভাবে তার দিকে তাকিয়ে আছে একেবারে কটনট কটনট তার নজর। এরপরে তার কোনো কিছু মনে নেই। অপুর বাবার দাদা যেটা অপুকে বলেছিল সে যে রিজিয়নে কাজ করতে গিয়েছিল ওই যে বললাম এখন তো সে ওই দেবদেবীদের অংশের একটা পার্ট হয়ে গেছে মানে ওই দেবদেবীদের অংশের একটা পার্ট, এখন ওই দেবদেবী চাইবে তাকে এলিমিনেট করে দেওয়ার জন্য মানে তাকে মেরে ফেলার জন্য এবং তার 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 অংশগুলো দিয়ে তারা চেষ্টা করবে যে তাদের যে ধরনের রিচুয়ালগুলো রয়েছে সেই ধরনের রিচুয়ালগুলো পালন করতে। তো অপুর বাবা দাদা তখন তাকে বলছিল যে এই ব্যক্তিকে বলো সে যাতে এই দেশ ছেড়ে চলে যায় এবং যে শক্তি এখানে এখন তার সাথে অ্যাটাচমেন্টে চলে এসছে সেই শক্তির সাথে সেই ব্যক্তি পেরে উঠতে পারবে না, এখানে কেউই পেরে উঠতে পারবে না, এই দেব দেবীদের সাথে পারাই যাবে না। তো অবু তখন এটা আবার আমজাদকে বলেছিল, আমজাদ তখন এটাকে আর বেশি পাত্তা দেয়নি। কিন্তু এটা ঠিক, তার হাতের ঘাটা কিন্তু আসলে ওই রাতের পর থেকে কমে এসেছিল, কারণ ওই যে অন্তরঙ্গ একটা অবস্থা ছিল না সেই দেবীর সাথে, সেই দেবী নাকি তার হাতে তার বড় জীব বের করে একটা চাটা দিয়ে দিয়েছিল। চাটা দেওয়ার সময় তার ওই হাত থেকে ঘাটা যেমন যেন সে একেবারে তুলে নেয়, যেন ঘাটাটা ময়লা, এবং সেই দেবী তার কানে তার জিভ পর্যন্ত লাগিয়েছিল, যেটা যাই বলেছিলাম এরকম একটা অদ্ভুত পিসটি টাচ। তো আমজাদের কাছে এটা না মানে মনে হচ্ছিল যে এটা রিয়েল, মানে দেবীর পাটটা, বাকি পাটটা তার কাছে মনে হচ্ছিল যে হয়তো আজগুবি কোনো কিছু করেছে আমার উপরে এই জন্য, কারণ ওরা দেখতেও কেউ কেউ আছে পুরো বৎসর হতো, এটা আমজাদ সাহেবের রেসিস্ট মাইন্ডসেট আর কি ভাব। তো তিনি যখন তার তাঁবুতে রাত কাটাচ্ছেন প্রায় সময় তিনি টের পাচ্ছেন, তার কাছে এটা খুব ভালো লাগতে লাগলো, মানে সেটা তার মনে হচ্ছে স্বপ্নে হচ্ছে, কিন্তু এটা তো ফিজিক্যালি হচ্ছে, সেটা তিনি টের পাচ্ছেন না। সেই দেবী কালো, কিন্তু কালোর মধ্যে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, এবং প্রত্যেক রাতে তার কাছে আসে এবং তার সাথে সে একান্তে সময় কাটায়, এবং দেবী আবার নিজে থেকেই চলে যায়। যাওয়ার সময় যখন সে দেবী চলে যায় তখন তার প্রচন্ড বিরহের কষ্ট লাগে এবং তার ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে যাওয়ার পরও তার বিরহের কষ্ট লাগত, এইভাবেই চলছে। কিন্তু একদিন রাতের বেলা ওই মানে সে যখন তার নিজের কাজ করছিল, কাজ করে ওই রিপোর্ট বা কোনো কিছু তৈরি করার চেষ্টা করছিল, তো তার কাছে একটা খবর আসে যে যে রিজনে সে গিয়েছিল এবং যে রিজনে যাওয়ার কারণে ওইখানে কাজ করার সময় ওই ধাতুর কারণে যে তার হাত কেটে গিয়েছিল সেই রিজনে আবার তাকে যেতে হবে, ফিরে যেতে হবে, ওইখানে আবার একটা নাকি ছোট ক্যাম্প করা হয়েছে। তো রাতের বেলা এই কাগজ ফটোগুলো দেখার পর পরে মানে অর্ডার আসে যে সবাই যে যার জিনিসপত্র গুছিয়ে নেবে, একেবারে আলো ফোটার সাথে সাথে গাড়ি চলে আসবে, গাড়ি নিয়ে যাবে এবং বহুদূরের রাস্তা। তখন সে সেই ধাতুটা নিজের কাছে নেয়, মাঝে মাঝে মনে হয় যে অবসিডিয়ান, কিন্তু এরকমও না, পাথর, পাথর যেরকম হয় না ঠিক সেরকম। এখন এই অবস্থায় সে রওনা দেয়, যখন এই যে জিনিসপত্রগুলো গোজ গাজ করে সে রওনা দেয়, সে ঘুমাতে পারেনি যেহেতু, তো যখন সে ওই গাড়িতে থাকা অবস্থা ঘুমাচ্ছে তখন সে দেখতে পাচ্ছে যে গাড়ির ভেতরে লোকজন একে অপরের সাথে উদ্দাম যৌনতা লিপ্ত, হঠাৎ মানে সে ঘুমিয়ে আছে তার সাথে কেউ যৌনতা লিপ্ত না, কিন্তু গাড়ির ভেতরে সবাই উদ্দাম যৌনতা লিপ্ত এবং তারা সবাই পুরুষ, যে অত্যন্ত ঘেন্নার বিষয়। তো সে স্বপ্ন থেকে জাগার চেষ্টা করছে কিন্তু সে সেটা পেরে উঠতে পারছিল না, কিন্তু যখন গাড়িটা থামে অ্যাকচুয়ালি তার হুঁশ ফেরে, এবং হুঁশ ফেরে পরে সে নিজেকে সেই জায়গায় খুঁজে পায়, প্রায় একটা লং জার্নি দিয়ে তারা সেখানে এসছে। তো একটা ছোট তাঁবুর মতো ফেলানো হয় এবং ক্যাম্প ফায়ার তৈরি করা হয়, মানে ওই যে স্টোভ, যাতে ইমিডিয়েটলি কিছু খাবার যেগুলো আছে রেশন আর কি, রেশনগুলো দিয়ে মানে যাদের প্রত্যেকটা লোক যাতে নিজেরা আপাতত একটু ফুলফিল করে নেয় নিজেদেরকে। তো ওই ফুলফিল করা অবস্থায় সে একদম এই এই মানে ভরা করা রোদের ভেতরে সে দেখতে পায় সেই দেবী, সে হেঁটে যাচ্ছে মানে সেইভাবে, গায়ে অল্প একটু কাপড়, কিন্তু সে অত্যন্ত সুন্দর, মানে মানে সে হেঁটে যাচ্ছে, এবং সে যখন হেঁটে যাচ্ছে এটা দেখে আমজাদ সাহেব নিজেকে থামাতে পারছিলেন না, এবং মনে হচ্ছিল আমজাদ সাহেবকে সে ডাকছে, আস এরকম আয় আয় আমার কাছে আয়, মানে এরকম। আর তার সাথে তো যেহেতু সবটাই বারবার দেখা হতো, এখন দুজনের মধ্যে এক ধরনের কানেকশন ছিল, আমজাদ সাহেবের মনে হচ্ছিল তাকেই ডাকছে, এবং তিনি যে ক্যাম্প থেকে মানে এই যে ছোট যে ক্যাম্প, এই ক্যাম্প থেকে বেরিয়ে যে এই খোলা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে এটা অন্য কেউ খেয়াল করেনি, অন্য কেউই খেয়াল করেনি। তিনি হেঁটে যাচ্ছেন এবং সেই দেবী হেঁটে যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন, দেবী হেঁটে যাচ্ছে, তিনি দেবীর কাছাকাছি যে পৌঁছাতে পারছেন না, মনে হচ্ছে যত দ্রুত যাচ্ছেন তত দেবী অত বেশি দ্রুত যাচ্ছেন, কিন্তু দেবী আস্তে আস্তে হাঁটছেন, দুলকি জ্বালা আস্তে আস্তে তিনি হেঁটে যাচ্ছেন, এবং তিনি দেবী, আর এইখানে আমজাদ তাকে ধরতে পারছে না, স্পর্শ করতে পারছে না। একটা পর্যায়ে যখন আমজাদ তার নিজের গতি অনেক বাড়িয়ে দেয় এবং একদমই টায়ার্ড অথবা ক্লান্ত অবস্থায় জাস্ট তাকে ছোবাসের চেষ্টা করছে আপ্রাণ, কেন তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে, কারণ আমজাদ নিজেও সেই লালসাটা অনুভব করছে তখন। তো সে যখনই তাকে কোনো মতে স্পর্শ করতে পারলো পিঠের পেছনের দিক থেকে, তো সাথে সাথে পেছনের দিকে ঘুরে তাকে সেই দেবী, এবং সেই দেবীর মুখের ভেতরে মনে হলো অজস্র কুচি কুচি দাঁত। তার দিকে তাকালো এবং হাসলো। হাসার পর পরেই এই যে মানে মরুভূমির মতো যে জায়গাটা, এটা মরুভূমি না কিন্তু, মানে মরুভূমির মতো যে রকম পরিবেশ, এখানকার যে মাটি, সে মাটির ভেতর থেকে দুইটা অদ্ভুত দর্শন মানুষ বেরিয়ে আসে। মানুষ বলা যেতে পারে, মনে হবে যেন মাম্মি, মানে সাদা কাপড়ে মোড়ানো কোনো মাম্মি না, হয়তো কোনো তেলে বা কোনো রং রং দিয়ে ডুবে রাখা মাম্মি। তারা এলো এবং তার দুই পা ধরলো এবং তাকে টেনে বালুর ভেতরে নেওয়ার চেষ্টা করলো, মানে এই মাটি এবং বালির ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, এবং সে প্রচন্ড জোরে চিৎকার করতে লাগলো তখন, এবং তার সামনে সেই দেবী বিশ্রীভাবে হাসছে। তখন সেই দেবী দাঁতগুলো বের করে বিশ্রীভাবে আসছে, এমন একটা অবস্থা তিনি চোরা বালির ভিতরে প্রায় ডুবে গিয়েছিলেন তখন। তার চিৎকার শুনে এবং চিৎকারের দিক আইডেন্টিফাই করে লোকজন ছুটে এসেছিল এবং সেখানকার গাইড তাদেরকে বলেছিল যে এখানে চোরা বালি চারপাশে বিদ্যমান। গাইড তো সবাইকে যেতেও দিচ্ছিল না এবং দেখতে পাচ্ছিল যে সে চিৎকার করছে, এটা ঠিক, অনেক কসরত করে অনেক সাবধানে, ঠিক ডুবে যাওয়ার প্রায় অল্প একটু সময় বাকি থাকতেই তার কাছে দড়ি ফেলা হয়, এবং সেই দড়িটা ফেলার পরে তিনি আতঙ্কে হোক বা যেটা হোক তিনি নিজে মনে করতে পারেন না, কিন্তু লোকজন যেটা দেখেছিল সে দড়িটাকে গ্র্যাব করে এবং ধরার পর পরে তাকে দড়ি দিয়ে টেনে সে চোরাবালি বা ওই ওই জায়গা থেকে তাকে সরানো হয় এবং তাকে উদ্ধার করে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। এবং সেই দিন থেকে তো প্রচন্ড জ্বর, সেই সময় থেকে আর কি প্রচন্ড জ্বর, এবং সে বারবার একটা হাসি শুনে, অদ্ভুত হাসি, এবং বারবার কে জানি তার কানের ভিতরে জিভ লাগায়, মানে জিভ আমাদের মুখের যে জিভ এরকম জিভ, এবং সেই নারী কণ্ঠের হাসি এবং অস্বস্তিকর স্পর্শ সে অনুভব করতে লাগলো, এবং সেই সাথে যেমন ভয়ও লাগতে লাগলো ঠিক তেমনি, মানে অবস্থাটা এমন যে সে কাউকে খুলে বলতে পারছে না যে সে কি অনুভব করছে। একজন পুরুষ হিসেবে তার এখানে তো অন্য কলিগ রয়েছে, তারা তো রীতিমতো তাকে বেজ্জত করে ফেলবে যদি এই ধরনের কথা সে বলে, তো এটা সে কাউকে বলতে পারছে না তখন। এমন অবস্থায় একদিন রাতের বেলা নিজেকে এমন অবস্থায় পায় যে তাকে এখন বলি দেওয়া হবে, শয়তান বলি নিবে, এরকম একটা অবস্থা, নিজেকে যে সে খুঁজে পায় এমন একটা জায়গায় যেখানে তাকে আটকে রাখা, সে কাঁদতে পারছে না, কুঁজো হতে পারছে না। সে দেখলো যে তার গলার উপর একটা বিশ্রী ধরনের ছুরি নেমে এসছে এবং সেই দেবীর চেহারাটা উল্টো দিক থেকে দেখা যায়, মানে দেবী তার দিকে তাকিয়েছে তার মাথার দিকে দাঁড়িয়ে, সে তো শোয়া কিন্তু দেবী দাঁড়িয়েছে তার মাথা বরাবর। তার কাছে মনে হবে কি যে দেবী তার দিকে উল্টো হয়ে তাকিয়ে আছে, এবং ওই অবস্থায় তার গলায় সেই ছুরিটা চলতে শুরু করে, মানে তাকে তারা জবাই করতে থাকে সেইখানে স্বপ্নে, এবং সেই অনুভূতি তিনি পাচ্ছিলেন, সে ভয়ঙ্কর যন্ত্রণা, গলা কাটার সে আতঙ্ক, এবং তার হাত পায়ের ভিতরে খিঁচুনি চলে আসা, এবং সবকিছু কুকড়ে যাওয়ার যে ব্যথাটা বা যে যন্ত্রণা তিনি সেই যন্ত্রণা টের পাচ্ছিলেন, এবং সেই জ্বরের ভেতরে সেই ক্যাম্পেই তার ঘুম ভাঙে যে ক্যাম্পে তাকে উদ্ধার করে এনে রাখা হয়েছে। পাশ থেকে ডিএ আমাকে বলল স্টোরি এইটুকু। যখন আমি এই কথাটা শুনলাম, শোনার পর আমি জিজ্ঞেস করলাম স্টোরি এইটুকু মানে, ডিএ তখন আমাকে বলল আমজাদ সবসময় এই জায়গাটুকুই আসে, আসার পরে এরপর আর পেছনের দিকে যেতে পারে না। কি আমজাদ, তাই না? এই কথা বলে সেও কিন্তু আমজাদের দিকে তাকাও যায় গ্লাসের থ্রুতে। এখন আমজাদ সেখান থেকে রেসপন্স দেয় এটা, সে তার সবকিছু মাথায় মনে আছে, তার চোখের সামনে ভাসছে, কিন্তু সে শব্দগুলো একত্র করতে পারছে না, শব্দগুলো একত্র করে সে বলতে পারছে না ঘটনা কি বা এরপরে কি কি হয়েছিল। এই কথার রেসপন্সে যখন আমি জিজ্ঞেস করলাম তাকে, এইটুকু যদি স্পষ্ট মনে থাকে, এর পরবর্তীতে যে জিনিসগুলো চোখের সামনে ভাসছে সেটা কি আপনি অন্য কোনো মাধ্যমে বা লিখে বুঝাতে পারবেন, যেহেতু শব্দ তো মুখে আসছে না? তো যেই মুহূর্তে সে বলল যে হ্যাঁ, সে টাইপ করে বলতে পারবে, যেহেতু সে মুখে আনতে পারছে না, তো সাথে সাথে আমি আমার ফোনটা আগিয়ে দিই, পকেট থেকে বের করে বললাম যে তাহলে এখানে লিখে দিন কি কি দেখতে পেয়েছেন। এরপরে এমন সময় আমি দেখলাম কি হুট করে গাড়িটা ব্রেক করলো, এবং ব্রেক করার সাথে সাথেই চিৎকার করে উঠল যে সে তার গাড়ির সামনের দিক দিয়ে কোনো কিছু গিয়েছে। এবং ডিএ এতটা আতঙ্কিত হয়ে উঠলো হুট করে, মানে ডিএ যেটা মানে ডিএর ফেসটা একদম বদলে গেছে। মানে মানে হয় না যে একজন সাহসী মানুষ যখন শকড হয় তার চেহারার এক্সপ্রেশন কিন্তু অন্যরকম, আর দশটা এক্সপ্রেশনের মতো না, তার এক্সপ্রেশন একদম এরকম। আমার ফোনটাও পরে নিচে এবং একেবারে আমার মাথার সাথে, আমজাদার মাথার সাথে ডিরেক্ট একটা বাড়ি খায়, এবং দুইজনে ভালো রকম ব্যথা পাই। ওই সময়টা পর্যন্ত মানে ডিএ শকড, তার কোনো মানে কিছু নেই, কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই। কয়েক মিনিট গেছে, মানে এই মাথা ব্যথা, দুইটা মাথার সাথে বাড়ি মারলে যেরকম ব্যথা এরকম। তো যখন ডিএকে ঝাঁকালাম, ঝাঁকানোর পরে ডিএ বললো, আমার দিকে এমন ভাবে তাকালো যেন মানে সে জাস্ট অবাক যে সে গাড়ি থামিয়েছে কেন। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে গাড়িটা থামালেন কেন, হুট করে মেইন রোডের ভিতরে এইভাবে গাড়ি থামিয়ে দিয়েছেন, অতক্ষণে আবার পেছনের গাড়ি চলে আসছিল, কিন্তু পেছনের গাড়ির সাথে একটা ডিস্টেন্স ছিল আমাদের, ওই গাড়িটা চলে আসছে ততক্ষণে, ওই গাড়িটা বা আমাদের গাড়িটা দেখে চিনতে পারছিল তখন। তো ডিএ নিজেকে সামনে নিল এবং বলল জানা কিছু না। তো তারপরে কোন স্টোরি, সে কি কোনো কিছু লিখতে পেরেছে? আমাকে এইভাবে বলল সে সরাসরি। আমি বললাম যে আমার মাথা দেখেন, তো আমার মাথাটা তখন মানে এক সাইডে ফুলে গিয়েছিল। ফোনটা নিলাম, সব কিছু আবার শুরু হলো, মাথা ব্যথা নিয়ে একটা জায়গায় থামলাম, মাথা একটু ঠান্ডা পানি দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো। এরপরে প্রায় সোয়া এক ঘন্টার মতো আরও এক্সট্রা জার্নির পরে আমরা ওই তাদের এলাকায় যে পৌঁছালাম। আমি গাড়ির ভেতরে মাথা ব্যথা করছে, অতক্ষণে আমজাদকে নিয়ে গিয়েছে পরিবারের লোকজন। আমজাদ যখন হেরে যাচ্ছেন তখন তাকে দেখে আমার মনে হচ্ছে যে এই লোক পুরোপুরি আনফিট হাঁটার জন্য, মনে হয় যে অনেকদিন ধরে সে মহাকাশে বসবাস করছিল, মাটিতে পা দিতে পারছে না, সে ভুলে গিয়েছে হাঁটতে হয় কিভাবে। ডিএকে দেখলাম সে কিছুটা মানে কৌতূহলের ভেতরে ডুবা, যেন সে কোনো সূত্র মিলাতে পেরেছে অথবা তার কোনো সূত্র মিলে গিয়েছে যেটা সে বিশ্বাস করতে পারছে না। আর আমি গাড়ির ভেতরে, স্বাভাবিকভাবে এই জায়গাটা আমাদের জন্য না। তারপরও ডিএ কেন আমাকে এখানে নিয়ে আসছে সেটা আমি বুঝতে পারলাম না। তো অনেকক্ষণ তো আর গাড়ির ভেতরে বসে থাকা যায় না, এদিকে ওই বাড়িতে মোটামুটি একরকমের মাতম চলছে। তো ওই দিনটা গেল, আমি প্রায় অনেকক্ষণ গাড়ির ভেতরে, ততক্ষণে আবার আকাশে মেঘ চলে আসছে, বিকেল চলে আসছে, মেঘ চলে আসছে, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, পেটের ভেতরে একরকমের মোচড় দেয়। তো আমি অনেকটা বাধ্য হলাম এবং ওই পরিবারের লোকজন, যে আমজাদের পরিবারের লোকজন যারা আমাদের সাথে এসেছিল আগের গাড়িতে, তারা খুব ফোর্স করলো আমাকে যে এইভাবে তো থাকা যেতে পারে না। তো ডিও ডাকছিল আমাকে, ফোনে বারবার মেসেজ পাঠাচ্ছিল যে আমি যাতে যাই ভেতরে, যাতে আসি। এখন আমি যখন তাদের সাথে ভেতরে আসি, ভেতরে এসে যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, মানে মূল সড়ক যেটা একটা এক লেনের সড়কের মতো তাদের গ্রামের ভেতর দিয়ে গিয়েছে, তো যেটা কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি এমন একটা জায়গা পার হলাম। পার হওয়ার পরে যখন আমি ডান দিকে ঘুরলাম এবং যে বসতভিটা মানে যে বসতবাড়ির এরিয়ার ভেতরে আমি ঢুকছিলাম, তার দুই পাশে নিচু জমি এবং পেছনের দিকে ঠিক আমার মনে হলো যে ওই জায়গাটা, এক পলক পেছনের দিকে ঘুরে তাকালাম, কেন জানি মনে হলো আমি জায়গাটা দেখেছি, কেন জানি মনে হলো আমি জায়গাটা দেখেছি। তো আমি ওই বাড়িতে ঢুকলাম, বাকি সবার সাথে তো কথা হয় না, লোকজন নিজেরা নিজেরা কথা বলছে, আমাকে একটু খাবার দেওয়া হলো এবং আমি অল্প একটু খাবার খেলাম, না হলে হচ্ছিল না। আমার খাবার খেতে খেতে কয়েকটা জিনিস আমার কানের মধ্যে ঢুকে, অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা মানে এইখানে যে আসলাম এটাও আবার একটা আলাদা ঘটনা। কিন্তু এই ঘটনার সাথে না এতক্ষণ পর্যন্ত যা ঘটে গেছে আমার সাথে গতকাল রাত থেকে, কিভাবে যেন একটা অদ্ভুত মিল আছে মনে হল। পরে আমি সূত্র মিলাতে শুরু করলাম, যে সূত্র আমি পরে মিলালাম, এটা মিলানোর পর আমি বুঝতে পারলাম জাস্ট একটা ট্র্যাপের মধ্যে পা দিয়েছি, না কিছু না। ট্র্যাপটা কি জানো, সবটাই আমি যে জায়গাটা দিয়ে একটা লোককে আমি দৌড় দিতে দেখেছিলাম, আমি ছিলাম যে আমার সামনে পাম গাছ অথবা নারকেল গাছের যে পাতাটা ছিল আমার সামনে যে রাস্তাটা ছিল, এটা এই বাড়িরই রাস্তাটা, এই বাড়িরই বসত ভিতর ঢোকার সময় দুই পাশে নিচু জমি ছিল, এক্স্যাক্টলি এই জায়গায়। এবং আমি যাকে দৌড় দিয়ে যেতে দেখেছি এই লোকই সুইসাইড করেছিল, এই লোকই সুইসাইড করেছিল। লোকজন যেটা বলা বলি করছিল যে আচমকাই সে সুইসাইড করে, মানে কোন মানে একটা ছোটখাটো একদম বলো মানে একদম ছোটখাটো একদম নিছক কোন দিক দিয়ে সে কষ্ট পেয়েছে এটা কেউ বুঝতে পারছে না। সে যখন কীটনাশকটা তার মুখের ভেতরে দেয়, একজন দেখে ফেলেছিল, সে আবার চিৎকার করে বাকি লোকজনকে বলে, এর মধ্যে সে করে কি সে ওই কীটনাশকের বোতল বাকিটুকু গিলতে গিলতে সে দৌড় দিতে শুরু করে, এবং সে ঢোকের পর ঢোক যেভাবে পেয়েছে সেই সেইভাবে ওই ব্যক্তি ওই কীটনাশকটা পান করে গেছে। এবং ঠিক ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমি দৌড়ে যেতে দেখেছিলাম রাতের বেলা, ওই রাস্তা দিয়ে সে দৌড় দেয়, তাকে লোকজন ধরতে পারে না, কিন্তু তখনই ধরে যখন সে আসলে মাটিতে কলাপস করে বিষের কারণে, এবং স্বাভাবিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যু ঘটে খুব দ্রুত, অদ্ভুতভাবেই খুব দ্রুত, ওয়াশ করারও সময় পাওয়া যায়নি, এবং অদ্ভুতভাবে তার সুরথাল হয়ে যায় এবং অদ্ভুতভাবে তার পোস্টমর্টম হয়ে যায় খুব দ্রুত। মানে আমাদের দেশে কখনো এই কাজ এত দ্রুত হয় তা আমি জানি না, আসলে জানি না। সবকিছু শেষ এবং আজকে তাকে দাফন দেওয়া হয়ে গেছে। এই খাবারটুকু খেতে খেতে যে সূত্রটা আমি মেলালাম সেটা হচ্ছে যে আমার এইখানে আসাটা, এটা মনে হয় এই ঘটনার সাথে এমন ভাবে যোগাযোগ রাখে যে যত কিছুই হোক না কেন সেটা এখানে কোনো না কোনো কিছু গেঁথে রেখেছে। সাথে সাথে মাথার মধ্যে ঢুকলো নেক্রোফিলিয়ার কথাটা। আমজাদের সাথে এই যে রাস্তায় আসার মধ্যে আমজাদের সাথে যে কথাগুলো হলো সেইখানেও কিন্তু এই দেবী, যে সো কল্ড দেবী মাখুকু, এর নেচারটাও এরকম, এর নেচারটাও এরকম যে সে ফিজিক্যালি হচ্ছে প্রত্যেকটা লোকের সাথে, এমনকি যে সময় তার অ্যাপিয়ারেন্স হয়, যে সময় সে আমার আশপাশে আসে, আমার কানে এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় বিস্তৃত রকমের টাচ আমি পাই। খাবারটা খাওয়ার পরে যখন দেখলাম যে বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টিটা এখন একটা ভালো বৃষ্টিতে রূপান্তর হয়ে গেছে, এই অবস্থায় আমার মনে হলো যে আমি যদি একটু বাইরে না যাই আমি পুরো এলাকাটা হাওয়া বুঝতে পারবো না। এবং আমার ভেতরে না ডাউট পয়দা হতে শুরু করে। ডাউটটা কি, আমি বের হলাম মাথার মধ্যে ছাতা দেওয়া, বৃষ্টি হচ্ছে এবং ওই রাস্তার মধ্যে আমি দাঁড়ানো, এবং কবরটা অনেক দূরে, কবরটা আলাদা জায়গায় দেওয়া, ওই রাস্তার মধ্যে দাঁড়ানো, যে রাস্তাটা দিয়েও যে বললাম আমি দেখেছি ওই লোকটাকে দৌড় দিয়ে যেতে দেখেছি, এবং নিজেকে দেখেছি যে নারকেল গাছ অথবা পাম গাছের পাতার পেছনের সাইডে দাঁড়ানো অন্ধকারের ভিতরে, আমি ওই জায়গাটাকেই দেখছি। এবং আমার মনে আছে যে সব মানে ওই ওই স্টেটে যখন ওই ঘুরে আমাকে দেখাচ্ছিল তখনও কিন্তু ওই পাম গাছ বা ওই নারকেল গাছের পেছনে যে অন্ধকার ছিল ওইখানে কারোর উপস্থিতি ছিল, তখনও সেখানে ছিল উপস্থিতি। আমার মাথার ভিতরে দুই একটা জিনিস ধীরে ধীরে ঘুরতে শুরু করে, এবং ঘুরতে শুরু করে বিধায় আমি বললাম, তারা তুমি যেখানে থাকো তুমি কিছু মুহূর্তের জন্য আমার কাছে একটু আসো, আমার কয়েকটা কথা তোমাকে বলা খুব জরুরি। আমি কথাটা বলার পর পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি উত্তর পাই যে সে আমার আশপাশে আছে, এবং দেবদূত দ্বারা আমার ওই কথাটাকে সে নিজের আমলে রেখেছিল, সেটা হচ্ছে আমাকে যদি একা না ছাড়ে সে তাহলে ওই এন্টিটির কাছাকাছি আসবে না, এবং এন্টিটির কাছাকাছি না আসলে কিন্তু এন্টিটিকে ক্যাপচার করা খুব কঠিন। এই একটা অবস্থাতে যখন দেবদূত তারা আমার কাছে এসে পৌঁছায়, সে পৌঁছাবার পর যখন সে বলল যে সে এসছে ভালো কথা, এরপরের কথাটা ছিল সন্দেহ হচ্ছে তাই না, আমি বললাম হ্যাঁ, তো দেখুন তো তারা বলল রিজনটা কি, আমি বললাম যে ঘটনা মিলে না, দেখুন তো, তারাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে, দেখো এর সাথে আমি গাইতে আসার মধ্যে কথা বললাম, গাইতে আসার মধ্যে যখন কথা বললাম, আমাকে চিনে না জানে না, একদম ফ্লুয়েন্টলি সে আমাকে এমনটা স্টোরি শোনালো যে স্টোরিটা আমার বিশ্বাস হয় না। সে মিশনের আন্ডারে গিয়েছিল, তার সেখানে তার নিজস্ব একজন অফিসার রয়েছে, যে অফিসারের কাছে সে রিপোর্ট করে সবকিছু করে, সে কোথায় যে তা কোন ওই রিজনে যে তার হাতে কেটে গেল অক্সিডিনের মতো কোনো কিছু বা অন্য ধাতু দিয়ে, কেটে যাওয়ার পর তার সেখানে হিল হচ্ছে না, সে একজন মেডিকেল অফিসার, তার মোটামুটি সে পরিমাণ ধ্যান ধারণা রয়েছে যে একটা ঘা কিভাবে হিল হয় না। তারপরে সে তার এই যে মিশনের যে অফিসার, তার যে রুল রেগুলেশন, এগুলোর বাইরে যে সে অবনাকবু কার সাথে জানি সে গেল, তার বাবার দাদা তখনও বেঁচে আছেন এবং তিনি কি ট্রিটমেন্ট করলেন, তারপরে দেবী আসলো, দেবীর সাথে তার ফিজিক্যাল রিলেশন হচ্ছে, তাকে জবাই করা হচ্ছে, তারপরে দেবী আবারও তার কাছে আসছে, তাকে জবাই করা হচ্ছে, তারপরে সে মিশনের উদ্দেশ্যে আরেক জায়গায় গেল, যাবার পরে সে ওই দেবীর পিছনে ছুটতে 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 সে যে চোরাবালির ভেতরে আটকে গেল। আমার এই কথা শেষ হতে না হতে দিগন্ত তারা বলল, এটাই তো তার তোমাকে ঘটনা বানিয়ে বলেছে। আমি বললাম যে 100% যে বানিয়ে বলেছে সেটা যেমন মনে হয় ঠিক তেমনি, এইটাও ঠিক যে এখন যদি এলোমেলো কথাবার্তা না বলে তাহলে এই পজিশনে তো কোনো দাম থাকলো না। তো এই পজিশনটা কেন, এত শক্ত পজিশন কেন, এবং এই পজিশনের পেছনে রিজনটা কি হতে পারে? দিগন্ত তোরা আমাকে যেটা বলল, দেখো এটা তো শিওর যে পাঁচজন এখানে এবং এরা সবাই ওই রিজনের লোক, এবং যে স্বভাবটা বলেছ তুমি আমাকে এই স্বভাব বলে যে ভেতরে রয়েছে এখন এই মুহূর্তে, এদের ভেতরে যে নারী সে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তার এই মুহূর্তে খুব মারাত্মক ভাবে একটা সঙ্গমের প্রয়োজন। কেন বলছি, যদি এই সঙ্গমটা যদি সে আজ না করতে পারে তাহলে তার জন্য এর পরবর্তীতে শক্তি ম্যানেজ করা কঠিন, সে এখানে বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না, না সে পারছে এই যে বজেট ব্যক্তি তার সাথে মিলতে, না সে পারছে অন্য কারোর সাথে মিলতে। এখন একজন জীবিত ব্যক্তির সাথে সে যদি সঙ্গমে লিপ্ত হয় তাও সেটা তাকে যে ক্ষমতাটা দিবে কিছু সময়ের জন্য, কিন্তু যখন নেক্রোফিলিয়া সে করবে সেটা তার জন্য আরো বেশি শক্তিদায়ক। এই মুহূর্তে এই নারীর অবস্থান এখানে অনেক বেশি দুর্বল, আর এই নারীও ছলনাময়ী, সে চাচ্ছে তার যে উপরে যে আরেকজন রয়েছে যে হচ্ছে ক্যানিবালিস্টিক বিহেভিয়ার রাখে, তাকে যে কোনো ভাবে অন্য এক জায়গায় বন্দী করতে। তো তার এই মধ্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা সে সঙ্গমের মাধ্যমে পেলে অন্যভাবে সে পাবে না, এবং সঙ্গমের মাধ্যমে যেহেতু সেই শক্তিটা সে অর্জন করবে, এখন সবচেয়ে কঠিন কি জানো, আমজাদের সাথে সঙ্গমে লিপ্ত হয়, এটা এখন তার জন্য কঠিন, কিন্তু সবচেয়ে সহজ কি, আমি উত্তর দিলাম লাশের সাথে। দিগন্ত তারা বোঝা গেছে, হ্যাঁ। তো দিগন্ত তারাকে আমি বললাম, তাহলে এটা কি প্রি প্ল্যান যে এইখানে ঘটনা ঘটানো হবে? দিগন্ত তারা বলো, ওয়াই নট, কেন, দেখো কোনো রিজন ছাড়া একটা মানুষ কেন আত্মহত্যা করবে, একটা সাধারণ কথা কাটাকাটি থেকে কেউ আত্মহত্যা করবে না। যে ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে সেটা হচ্ছে কি জানো, শুধুমাত্র বাটির ভেতরে মুড়ির সাথে অন্য কোনো কিছু দিয়ে কেন সে খাবারটা খেল, এটা খুব সাধারণ জিনিস। তার পরিবার বলছিল যে তোর জন্য অন্য খাবার ছিল, তুই এই খাবারটা খেলি কেন, এবং সে যখন তার কথাটা বলেছে লোকজন বলল যে তুই সমস্ত সস্তা খাবার খেয়ে খেয়ে নিজের ক্ষতি করিস। এই কথা এটা একটা খুব সাধারণ কথা, সেই কথার বিপরীতে কেউ কি বিষ খাবে তোমার মনে হয়? সে তাকে ফুল ইনফ্লুয়েন্সে রাখতে পেরেছিল এইখানে, সে জানত যে এইখানে যদি ঘটনাটা ঘটে তাহলে তার জন্য সেটা সুবিধা, এবং আমজাদের বাড়ির আশপাশে তার বেশ সে গড়ে রেখেছে অনেক আগে থেকে, এই বাড়ির আশপাশে সমস্ত বেশ একদম সুন্দরভাবে গাঁথা, সবার চলাফেরা এইখানে রয়েছে, এবং এইখানে যেহেতু তাদের সবার চলাফেরা, সবাই এইখানে আশপাশে বিভিন্ন জায়গা দিয়ে পোর্টাল ব্যবহার করে এখানে এসেছে যেহেতু, তো তাহলে এই জায়গাটাতেই তাদের এই কাজ করা সবচেয়ে বেশি সহজ। আমাদের তো পরিবারের অন্য কাউকে তো তারা আর ধরতে পারছে না এই মুহূর্তে। তো এই ছেলেটাকে বেরিয়ে গেল, ছোট দুই ভাই যা করা করেছে সুইসাইড করলো, আর এখন নেক্রোফিলিয়া এটা হবে। আমি দিগন্ত তারাকে বললাম, তাহলে আমার কাজ কি? দিগন্ত তারা আমাকে বললো যে তোমার কিছু করতে হবে না, আমি চাইলে সবকিছু করতে পারি। আমি যখন তাদের বললাম যে তুমি পারো, কিন্তু আমি আরেকটা ব্যাপারে জানতে চাই, তখন দিগন্ত তারা বললো কার ব্যাপারে বা কোন ব্যাপারে। আমি তখন দিগন্ত তারাকে বললাম যে আমার এই ইনফরমেশনটা লাগবে। তো দিগন্ত তারা আমাদেরকে তাকা লাগবে, তাকানোর পর বললো ওকে ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাকে বলে রাখছি তুমি বিপদের মধ্যে পা দিও না, কারণ আমার কিন্তু আসতে সময় লাগবে। আমি দিগন্ত তারাকে বললাম ঠিক আছে। আমি তখন ওইখানে দাঁড়ানো, দিগন্ত তারা চলে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে। একটা অদ্ভুত ঘটনা ঘটে জানেন, বৃষ্টি হচ্ছে। এমনিতেই যখন কোথাও এরকম মানুষজন মারা যায় পরিবেশটা একটু বদলে যায়, একটা শোকের ছায়ার সাথে সাথে পরিবেশের একটা আকস্মিক পরিবর্তন ঘটে, যেন প্রকৃতি অন্য একটা রূপ নেয় সেই সময়। তার উপরে সেদিন ঝিরঝির বৃষ্টি, কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভূমিকম্প হয়। ওই দিন ওই সময় ওই জায়গায় ভূমিকম্প হয় আশপাশে, মানে আর কি সন্ধ্যার দিকে আর কি আশপাশে ভূমিকম্প হয়, যেটা আমি আমার নিজের পায়ে টের পাই। এবং আমি আমার নিজের পায়ে যখন টের পাই, আমি এটাও টের পাই যে পানি যেটা সে পানিটা হালকা একটু বাড়ি পর্যন্ত মারলো, সেটা পর্যন্ত আমি টের পাই। অর্থাৎ যেই দিন লোকটা মারা গেল সেই দিন ভূমিকম্প হলো এবং সেই দিন বৃষ্টিও হচ্ছে একই টাইমে। এই আলামতগুলো অন্য কোনো কিছু বহন করে না, এক্সট্রা কোনো কিছু বহন করে না। ব্যাপারটা হচ্ছে কি যে এই আলামত এই প্রকৃতির উপরে যে এই মুহূর্তে যে একটা কালো ছায়া নেমে আসার যে আলামত, এই ঘটনার কারণে কালো ছায়ার আবির্ভাব বা শক্তিটা আরো বেশি বেড়ে যায়। কেন বেড়ে যায় জানেন? যখন মানুষ কোনো কিছু নিয়ে আতঙ্কে থাকে তখন চারপাশ তার কাছে মনে হয় যে নেগেটিভ ফোর্সে ভরা, চারপাশ দেখতে কেমন জানি লাগে। ঠিক যখন করোনাকালীন সময় ছিল বাইরে বের হলেও মানুষের আতঙ্ক লাগত, অদৃশ্য আতঙ্ক, এটা হচ্ছে সেরকম জিনিস। এবং যেহেতু লোকজন একজন সুইসাইড করে মারা গেছে, এইটাও তো গ্রামে যেমন তেমন সহজ জিনিসটা, মানুষজন কিন্তু এটা এখনো বিশ্বাস করে যে সুইসাইড করা লোকের ভূত রাস্তাঘাটে করে ফেরা করে। এবং এই যে যখন ভূমিকম্পটা হলো একজন বৃদ্ধ মহিলা সেটা টের পেল, অমনি তাদের এলাকার ভিতরে ছড়িয়ে গেল ব্যাপারটা যে আজকে রাত্রে তো বাইরে বেরই হওয়া যাবে না, দুনিয়া উল্টে গেল। মানে এটা তাদের বিশ্বাস যে খারাপ কিছুর রাত আজকে, ভূমিকম্প হলো রাত শুরুর আগে দিয়ে ভূমিকম্প, বৃষ্টি হয়, আবার আত্মহত্যাও। তো গ্রামের মানুষ পুরো অ্যালার্ট যে যার মতো। আমি নামাজ পড়তে 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 মানে এই 10 মিনিটের ভিতরে পুরো গ্রামের মানুষ এত অ্যালার্ট, সব একদম পিন পয়েন্ট সাইলেন্স। আরে ভাই, একটা পাখি পর্যন্ত ডাক দে না, মানে সন্ধ্যার পরও অনেক সময় পর্যন্ত পাখি ডাক দেয় গ্রামে। সেই পাখিরও ডাক নেই, ঝিঁঝিরও ডাক নেই, কোনো কিছুর ডাক নেই, স্রেফ পাতার উপরে বৃষ্টির পড়ার শব্দ, আর বাইরে আলো জ্বললেও চারপাশ কুমট অন্ধকার। বাইরে আলো জ্বলছে কিন্তু তারপরও চারপাশে একদম কুমট অন্ধকার। আমার ভেতরে দুইটা ডাউট কাজ করছিল। এক তো আমাকে মানে মিথ্যা স্টোরি শোনানো হয়েছে, কিছু জিনিস সত্য কিছু জিনিস মিথ্যা। আর দুই, গাড়ির সামনের দিকে গিয়েছিল জায়গা দেখে ডাক্তার মানে ডক্টর এত বেশি ভয় পেয়ে গিয়েছিল ডিএ। আর এখানে আসার পর থেকে ডিএর আচরণটাও কেমন জানি, ডিএ কিছুটা একা একা থাকছে, কোনো কিছু দেখলে সে সরাসরি বলে, অবশ্য তার দেখার অ্যাবিলিটি খুব কম। তারপরও তাকে দেখে আমার মনে হয়েছিল যে সে নিজেও ঠিক নেই, হয়তো এই জায়গাটা সে আসতেও চায়নি এবং আসার পরে পরিবেশ তার উপরে কোনো চাপ ফেলে দিয়েছে, বুঝতে দেয় না, বয়স তো হয়েছে তারও। এখন আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম এশার নামাজ পর্যন্ত, একটু একটু হাঁটলাম এই বৃষ্টির ভেতরে, কিন্তু গ্রামে কাদার ভেতরে বেশিক্ষণ হাঁটা যায় না, একদম সাইলেন্ট, পিন পয়েন্ট সাইলেন্ট, শুধুমাত্র বৃষ্টির পানি পড়া, কিচ্ছু না। তো আমি তখন আমার মনে হয়েছে তখন ঘড়িতে 11টার কাছাকাছি সময়, আমি ভেতরে ঢুকলাম, ডিএকে দেখলাম তার গায়ে জ্বর, এবং এই জ্বরের কারণে সে পুরোপুরি আনফিট। জ্বরটা ভালোই এসছে তার, মানে কাঁপুনি দেওয়ার জ্বর, এদিকে আমজাদার গায়ের জ্বর, কাঁপুনি দেওয়ার জ্বর। আমি বুঝতে পারলাম যে আমাকে একা করে ফেলেছে ওরা। আমি ডিসাইড করেছিলাম যে আমি ঘর থেকে বের হবো না, যাহা হয় হোক আমি পরে সামলাতে পারবো। দিগন্ত তারা আসলে এই যে কনফিডেন্স যে দিগন্ত তারা আসলে আমি পরে সামলাতে পারবো, এই কনফিডেন্স আবার আমার ভেতর একটা অস্বস্তি ঢুকিয়ে দেয়। আমি যদি এখানে বসে থাকি আর সে যদি নেক্রোফিলিয়াটা করে তাহলে তো শক্তিটা বেড়ে যাবে, আর এখানে তো সে সুইসাইড করে নাই। একটা ইনোসেন্ট মানুষকে তার চিন্তা ভাবনার সাথে মানে পেঁচিয়ে তাকে ওই আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া এবং দৌড় দেওয়া, এসব কিছু দৌড় দিতে দিতে কে বিষ গিলতে থাকে, কে এটা কোন ব্যক্তি যে দৌড় দিতে দিতে বিষ গিলবে, এসব কিছু মাথার মধ্যে ঢুকতে ঢুকতে একটা জায়গায় এসে স্থির হলো ব্যাপারটা এরকম। এটা একটা গেম, এবং আমি যে এইখানে আমাকে ওরা দেখিয়েছে বা আমাকে যেই দেখাক ওরা তো আমাকে সেটা দেখাবে না যে এখানে ওরা এই ঘটনা ঘটাবে, নিজেদের শক্তি বাড়াবে আর আমি এখানে আসবো, বা দিয়ে এখানে আসবে বা আমজাদ এখানে আসবে আর এখানে আসার পরে তাদের যে ক্ষতিটা হবে এটা কি তারা জানে না। আমার ভেতরে একটা বিশ্বাস এলো যে এটা হয়তো আমাকে দেখানো হয়েছে সাবধান করার জন্য, কারণ আমাকে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে। ঠিক তেমনি যখন একটা ওই যে গার্মেন্টস কর্মীর মতো মেয়ে ওই যে লোহা শিখের ভেতরে আমি ছিলাম, দুই দিক শিখ গেট খুলে দিল, একটা কমপ্লেক্সের মতো মনে হলো যে লাশগুলো ছিল চারপাশে, তারপরে আমি এখানে ছিলাম ওইখানে ছিলাম, ওদিকে ওই সন্তানের বাবা মানে মেয়ের বাবাটা বাধা অবস্থা, এই যে কাশেম সাহেবের ঘটনা যার কথা বলেছিলাম তাকে বারবার দেখাচ্ছে, মনে হলো যে এই ইনফরমেশন কেউ আমার ভিতরে ফিট করাচ্ছে, ফিট করাচ্ছে এটা মনে হওয়ার কারণে আমি সাথে সাথে আমি কন্ট্যাক্ট স্ট্যাবলিশ করার চেষ্টা করলাম আপনি সাহেবের সাথে। যেই মুহূর্তে আমার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট স্ট্যাবলিশ হলো আমি শুধু এটুকু বুঝলাম, খুব দূর থেকে খুব ফেইন্ট একটা গলায় আমাকে শুধু বললো, খাওয়াল্লার শপথ মানে খাওয়াল্লার কসম, শপথ না খাওয়াল্লার কসম আর নাম, কথাটা হচ্ছে এটা আমি সাহেবের মানে অনেক দূর থেকে ফেইন্ট একটা শব্দ উনি আমাকে বোঝায়, উনি তো ধারে কাছে নেই আমার, খাওয়াল্লার কসম আর নাম। এই কথাটা শোনার পরে আমি উঠলাম, অজু করার মতো কোনো জায়গা নেই কারণ টয়লেটগুলো সব বাইরে, এবং কোথায় কল মল আমি কিচ্ছু যাই না, বের হলাম, বৃষ্টির পানি যা পড়ছে এক জায়গায় একটু মানে ছিল জমাট বাঁধানে কিছু জায়গায় উঠানের আশপাশে, এইখান থেকে অল্প অল্প পানি নিয়ে ভালো করে নিজেকে পরিষ্কার করে উজু করলাম। উজু করার পরে মনে করার চেষ্টা করলাম দুই একটা শব্দ আল্লাহ মনে করে দেন, দুই একটা শব্দ। এদিকে বৃষ্টি হচ্ছে, আমি না তখন খেয়াল করলাম যে 11টা হয়তো বাজে মনে হলো। এখন যখন আমি ঘরের দিকে তাকালাম ফোনটা বন্ধ করার আগে আমি দেখতে পাচ্ছি 1:02। ফোনের টাইম তো চেঞ্জ হয় না, ফোনের টাইম তো নেটওয়ার্কের সাথে মানে কানেক্টেড, ওই নেটওয়ার্ক টাইম জোনের সাথে কানেক্টেড, ওই থ্রুতে ডাটা পায় এবং দেখা যায় ভ্যালিড টাইম। এখন 2টা বাজে রাতের, পুরো এলাকা একদম শুনশান নীরব, আমার কাছে কোনো ডাইরেকশন নাই, কোথায় যাবো না যাবো কিচ্ছু জানি না। আমি ব্যাপারটাকে এইভাবে নিলাম, ঠিক ওই জায়গায় আমি যে যদি দাঁড়াতে পারি, ওই জায়গায় যে কোন জায়গায় ঠিক যে জায়গাটা আমি নিজেকে দুইবার ঘরের ভিতরে পেয়েছিলাম, ওই যে বিষ খেয়ে লোকটা যে দৌড় দিয়েছিল এই বাড়িরই মেইন রাস্তা দিয়ে মানে এই বাড়িতে ঢোকার সামনে যে রাস্তাটা, ওই বাড়ির মুখ দিয়ে আমি বের হলাম, যে আমার এখন ডান পাশে বাম পাশে দুই পাশে যে নিচু জমি যেটাতে পানি জমে গেছে এখন, তো আমি করলাম কি বড় বড় কচু আছে, নিজের একটা সেফটির প্রয়োজন বিশেষ করে এভাবে হাঁটতে গেলে, তো কচুগুলোকে না নিজের হাত দিয়ে ভাঙলাম, ভাঙার পরে নিজের হাত দিয়েই ওই প্যান্টের ভেতরে ঠেলে এগুলো আমি ঢুকিয়ে দিই। জুতো পরা আছে, বাই চান্স কোনো কিছু যদি কামড়ও মারে তো ওই কচুর ডালের উপরে যে পড়বে যেটা আমার প্যান্টের ভেতরে যেটা আমার পুরো পাটাকে প্রোটেক্ট করছে, এখন আমার দুটা পায়ের ভেতরে আমি ঢুকিয়ে নিই, সরাসরি যদি কোনো কিছু কামড় মারে সেইখানে মারবে, এই আতঙ্ক একটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে লাইট নেই, আমি বেশি দূরে যেতে পারবো না, আমার সীমানা এতটুকুই। এখন আমি এক কদম দুই কদম দিতে দিতে যখন আমি ওই অন্ধকার জায়গাটার দিকে যাই, আমার সামনে এখন কিন্তু পাম গাছ এটা তো মনে হচ্ছে না নারকেল গাছ, কিন্তু না এটা পাম গাছ, বড় পাম গাছ। তো আমি এটা ভাসিয়ে গিয়ে দাঁড়াই এবং এক্স্যাক্টলি হুবহু ওই একই জায়গাটা স্পট করার চেষ্টা করি এবং স্পট করতে পারি। এবং যে জায়গাটা আমি যে দাঁড়াই আমার পায়ের নিচে প্রচুর কাদা, তখন ভজভজ করে রীতিমতো। এবং আমি ওইখানে দাঁড়ানো, শরীরে এত কাটা দিচ্ছে, এত শিহরণ দিচ্ছে, মনে হচ্ছে যেন আশপাশ থেকে এমন ভয়ঙ্কর নজর আমার দিকে কে জানি তাকাচ্ছে। সে শুধু পারছে না, তার ভয়ঙ্কর রূপ নিয়ে এখনই এসে আমার উপরে হামলা করতে। আমি একদম তাকিয়ে আছি ওই জায়গাটা বরাবর, এবং হঠাৎ করে একটা লোক দৌড় দিল, হঠাৎ করে একটা লোক দৌড় দিয়ে জাস্ট ক্রস করে চলে গেল। যখন লোকটা দৌড় দিয়ে ক্রস করে চলে গেল, আমি বের হলাম সেখান থেকে। লোকটা যে দৌড় দিয়ে যাচ্ছে, আমি দৌড় দিচ্ছি, আমি তাকে দেখতে পাচ্ছি অদ্ভুত ভাবে এই অন্ধকারের ভিতরে, আমি তাকে দেখতে পাচ্ছি। লোকটা দৌড় দিচ্ছে এবং সে বলছিল যে আসেন আসেন, আমার পিছিয়ে পিছিয়ে আসেন, মানে তাদের এইখানকার আঞ্চলিক ভাষায়, যেটা আমি কোনো মতে বুঝতে পারি। তো আমি যতই তার পেছনে যাই, আমি এক কদম দিতে দেখি যে সে দৌড় দেয় ঠিকই, কিন্তু তার দৌড়টা দৌড় দেওয়ার মতো, কেমন জানি গ্লিচের মতো, কেমন জানি গ্লিচের মতো, কে জানি আমাকে দেখাচ্ছে, কে জানি আমাকে দেখাচ্ছে জিনিসটা, একটা গ্লিচ, আমি কখনো এরকম জিনিস দেখিনি নিজের চোখে। তার মানে এখানে এমন কোন শক্তিও আছে যে আমাকে কোনো কিছু দেখানোর চেষ্টা করছে, আমি জানি না কি জিনিস। ভেতরে ভেতরে জিকির করতে লাগলাম, কারণ কোনো কিছু মাথায় আসছে না, ভুলে বসাচ্ছি সব। তো যতই আমি আগাই ততই দেখি সে দৌড়ায়, কিন্তু তার দৌড় শেষ হয় না, মানে তার মধ্যে আমার ডিস্টেন্স তখনই বাড়ে যদি আমি হাঁটি বা দৌড়াই, এবং আমার তো তার পেছনে দৌড় দেওয়া সম্ভব না। তো আমি বড় বড় কদম দিয়ে ধীরে সুস্থে এক পা আগাই এবং পরের পা ধীরে ধীরে সুস্থে নিয়ে আসি, এবং তাকে দেখি যে সে দৌড়ই দিচ্ছে। এবং একটা পর্যায়ে যখন আমি জানতাম যে এখানে পাকা রাস্তা, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিশাল বড় রাস্তা, বিশাল বড় রাস্তা, কিন্তু পুরোটা কাঁচা রাস্তা। এবং কাঁচা রাস্তা ঠিক, মানে ঠিক কাঁচা রাস্তা দিয়ে একটা ঢালু রাস্তা নিচের দিকে নেমে গেছে, যেটা একটা রিক্সার পরিমাণ আয়তনের ঢালু রাস্তা নিচের দিকে নেমেছে। তো ওই রাস্তার দিকে আবার সেই লুপ্ত রাস্তা, এখন আমি তো জানি না কবর কোথায় দিয়েছে। সেই লোক যখন দৌড় দিচ্ছে, তখন সে যখন ঢালুতে নিচে নামলো, আমিও ধীরে ধীরে ঢালু কাছে আসলাম। পেছনের দিকে যাতে আমি রাস্তা ভুল না করি, পেছনের দিকে ভালো করে তাকিয়ে নিলাম একবার, যাতে আমি যেতে ফিরে যেতে পারি বৃষ্টির ভেতরে, কারণ ফোন পকেটে ঢুকিয়েছি, হাতে যেটা আছে এটা খুবই থার্ড ক্লাস একটা টর্চ, এটা জ্বালাই প্রত্যেকবার। আমি শুধু দেখি যে লুঙ্গিওয়ালা পাটাই ভিজে পালি, এবারে কিছু না, কারণ উপরেরটা স্মোকের মতোই লাগে। এখন এই জায়গায় যে আমি লাইট মারছি না, আশপাশে কেউ নাই, এমন কই লোকও নাই যে লোক দৌড় দিয়েছে। লাইটটা বন্ধ করার পর পরিবেশ বদলে যায়, লাইট জ্বালালে পরিবেশ আবার আরেক রকম, কিন্তু লাইট জ্বালানোর পরও মনে হয় যে লাইটটাকে কি জানি টেনে 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 অন্ধকার করার চেষ্টা করছে। লাইটটা বন্ধ করার সাথে সাথে মনে হলো যে একটা বিশ্রী চেহারা আমার সামনে কয়েক মুহূর্ত, এক সেকেন্ড হলো কয়েক অর্ধেক সময়ের ভিতরে একটা বিস্তির চেহারা আমার সামনে ফ্ল্যাশ করলো, এবং পরে পর সাথে সাথে গায়েব হয়ে গেল, মানে সাথে সাথে সে গায়েব হয়ে গেল, বিস্তির চেহারাটা ফ্ল্যাশ করেই গায়েব হয়ে গেল। তো ওই ফ্ল্যাশে আমি ভয় পেয়ে যাই, আঁতকে উঠে রীতিমতো আঁতকে উঠে আমি ধপাস করে মাটির উপরে পড়ি, আছাড়ি খাই বৃষ্টির কারণে। ওই সময় বৃষ্টিটা বাড়ছে এবং কানে শব্দ আমার আসতে শুরু করলো, এবং এর মধ্যে টপ টপ এরকম শব্দ, মানে মাটি কেউ উঠানোর চেষ্টা করছে, মাটিটা কেউ উঠানোর চেষ্টা করছে। যখন এই শব্দটা হলো, আমি ওই শব্দের পেছনে যাবার আমার কোনো সাহস নেই, এবং আমি জানিও না শব্দ কোথায় হচ্ছে। ওই যে তপ তপ করে যে শব্দ, ওই শব্দের পেছনে যখন ওই শব্দের সোর্সের দিকে আমি আগানোর চেষ্টা করব, দেখলাম কি শব্দটা আসছে সেই ঢালু রাস্তা থেকে বাম দিকে, যে জায়গাটা একদম জঙ্গল। এখন আমি জঙ্গলের দিকে নামব এরকম একটা ইন্টেনশন যখন আমার ছিল, ওই সময় পেছনের দিক থেকে ডিএ চিৎকার করে বলল যাতে আমি যাতে সেদিকে না যাই, আমি যাতে সেদিকে না যাই, এবং তার খুব খারাপ লাগছে, সে আমার জন্য এসছে, আমি যাতে তাদের রিটার্ন ব্যাক করি তার সাথে, মানে তার কাছে যাতে চলে যাই, এটা সেফ জায়গা না আমার জন্য বা তার জন্য। আমি তার কথা শুনে দেখলাম যে সে ওইখানে দাঁড়ানো, যে রাস্তাটা দিয়ে আমি বড় রাস্তায় উঠে কিছু দূর এগিয়ে আবার এই যে ঢালু রাস্তার কাছে এসেছি ওই রাস্তাতেই সে দাঁড়ানো, পেছনের রাস্তাতেই। তা আমি যখন তার দিকে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে কথা বলতে বলতে যে এখন কি অবস্থা, আর এখানে কিন্তু তপ্তপ শব্দ হচ্ছে, আপনার কাছে কি ইনফরমেশন আছে যে কোথায় কবর দিয়েছে? এই কথা বলতে বলতে যখন আমি তার কাছে যাই, এই যে ব্যক্তির গায়ে জ্বর সে বৃষ্টির ভিতরে বাইরে বেশিক্ষণ টিকতে পারে না, আমি দেখলাম যে সে দাঁড়িয়ে আছে এবং ভালো করে চেহারা বোঝার চেষ্টা করলাম, মানে যতটুকু আলো আছে মানে চোখে যতটুকু সয় এই অন্ধকারের ভেতরও, মনে হলো যে চেহারাটা ব্রোঞ্জের মতো চেহারা, মানে ব্রোঞ্জের একটা চেহারা আর কিছু না মনে হলো। তো যখনই মনে হলো ব্রোঞ্জের মতো চেহারা, আমি যদি মনে একটু পিছিয়েছি, সাথে সাথে একটা মানুষ মানে ডক্টরের যে হাইট মনে হবে সে কুঁজো হয়ে বসেছিল অথবা হাঁটু গেড়ে বসেছিল, সে জাস্ট দাঁড়িয়ে গেছে এখন এবং আমার সামনে দুই মানুষ সমপরিমাণ কি জিনিস একটা দাঁড়ানো, যেটা পা আমি দেখতে পাচ্ছি ভালো মতোই, আপার বডির দিকে তাকানোর সুযোগও পাইনি, পিছলে পড়লাম, আমার বুকের উপর একটা পা উঠলো সেটা আমি বুঝলাম এবং ওই পাটা চাইলো আমার বুকটাকে ভেঙে ফেলতে একই টাইমে, সেটাও আমি বুঝতে পারলাম ওই সময়েই, সাথে সাথে কোন জায়গা থেকে যদি দিগন্ত তারা সেখানে এলো আমাকে ধরলো। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে সে আমাকে ধরলো এবং ওই জিনিসটা ওইখান থেকে গায়েব, একেবারে গায়েব, মানে কোথায় কিছু নেই। দিগন্ত তারা আমাকে সেখান থেকে কোনো মতে মানে আগে তো হিচড়িয়ে সরালো, তারপর আমাকে সে বাড়ি ওঠানো পর্যন্ত নিয়ে আসলো এবং সে আমাকে বলল যে আমার এখানে একা যাওয়াটা উচিত হয়নি, সে এসেছিল আমার সাথে কথা বলার জন্য, যে ডাউটটা আমার ছিল সেই ডাউট নিয়ে সে আমার সাথে কথা বলার জন্য এসেছিল, কিন্তু সে দেখলো কি আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাকে মারার জন্যই এই যে মা কুকুকে ঠেকানোর জন্য, মানে মা কুকু যাতে তার নিজের কাজ করতে পারে, ওর ভাইয়ের ওই ছোট দুইটা ভাই এখনো আছে, এই ছোট দুই ভাই সেখানে ফাঁদ পেতে ডাক্তারের চেহারা ধরেই আমাকে ডাক দিয়েছিল এবং তারপরে দিগন্ত তারা টের পায়, ওরা শুধুমাত্র পাটুকু রাখতে পেরেছিল আমার বুকের উপরে, দিগন্ত তারাকে দেখে ওরা দৌড় দিয়ে ওই জঙ্গলেই ঢুকে যায়। কোন জঙ্গল জানেন? ওই যে সেই ঢালু জায়গাটা, ঢালু জায়গাটা। তো ঢালু জায়গাটার ভেতরে ঢুক মানে আমার যে আন্দাজ ছিল না ওইটাই সত্য হলো, মানে আমার মনে একটা আন্দাজ ছিল এটা যে ওই ঢালু জায়গার ওদিকে ওই ব্যক্তির কবর, যে ব্যক্তি সুইসাইড করে মারা গেছে। দিগন্ত তারাও আমাকে বললো, সেও কনফার্ম করলো যে কবরটা ওইদিকেই। আমি তো কাউকে জিজ্ঞেস করিনি বা দিগন্ত তারাও কাউকে জিজ্ঞেস করেনি, এই জন্য আমি কবরের লোকেশন জানতামই না। তো যখন আমি তাকে জিজ্ঞেস করলাম ডাউটটা কি তোমার কি সত্য না মিথ্যা, তো দিগন্ত তারা বললো যে তোমার ডাউট 100% সঠিক, চলো দেখা করি তার সাথে। তো দিগন্ত তারা চাইছিল তার সাথে দেখা করতে, কার সাথে? ডিয়ের সাথে। এখন ডিয়ের তো প্রচন্ড জ্বর, ওই মানে কাদা মাখা অবস্থায় আমি ভেতরে ঢুকি, ওই কাদা মারা মাখা অবস্থায় আমি যখন ভেতরে ঢুকি ওই ডিয়ে একটা চৌকির মতো জায়গার ভেতরে মানে শুয়ে আছে, আমি ডিয়েকে ডাকলাম, দিগন্ত তারা আমার পেছনে দাঁড়ানো, ডিয়াকে আমি ডাকলাম, অনেকক্ষণ পর সে উঠলো, উঠার পরে সে আমার দিকে তাকালো, এরপর এমন ভাবে তাকালো যেন সে দিগন্ত তারাকে দেখতে পাচ্ছে এবং আমাকে কোনো উত্তর না দিয়ে সে দিগন্ত তারাকে দেখতে পেয়ে সে বলল, এটা কি সে? মানে দিগন্ত তারা একটা ভাব সে জানত, ফিজিক্যালি তাকে দেখেনি, স্বপ্নে দেখেছে, কিন্তু স্বপ্নে তার অ্যাপিয়ারেন্স দেখেছে এবং ওই অ্যাপিয়ারেন্সই তার কাছে মনে হচ্ছিল এটা সেই। তখন আমি বললাম যে হ্যাঁ এটা তো সেই, এবং ডিএ তখন উঠে বসে, ডিএ মুখে একটা হাসি, দিগন্ত তারা বলল হ্যালো ডক্টর। তারপরে কি হলো জানো? দিগন্ত তারা তাকে ধরল আর ওই চৌকিটার উপরে আছাড় মারল, ডিএকে দিগন্ত তারা ওই চৌকির উপরে আছাড় মারল।